তেইশে ফেব্রুয়ারি 2018 তর্জমান আকাবির আরিফুল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহু এর বয়ান আগানগর ছোট মসজিদ বাবর আলী রোড দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। হযরত ওয়ালা দামত বরকাতুহু এর বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না, ছবি তোলা ভিডিও করার আজকের হিড়িক পড়ে গেছে, এটা নিঃসন্দেহে গুনার কাজ, সুন্নতের খেলাফ কাজ। মুসলমানরা দিনের নামে এটা করে, এটা আরো মারাত্মক। মিথ্যাকে কেউ যদি সুন্নত মনে করে তো মিথ্যা তো গুনা, এরপর এটাকে সুন্নত মনে করলে আরো ভয়ঙ্কর গুনা হবে। যেটা ছিল গুনা সেটা এখন উল্লাস, এটা মুসলমানদের উন্নতির আলামত না, মারাত্মক ক্ষতির আলামত। এমনটা করা চাই না। ভুল আমাদের জিন্দিগি বেশুমার, তারই হিসাব দিব কিভাবে না খবর। ওর সঙ্গে আরো একটা নতুন যোগ করছে, কি অবস্থা ইন্দ্রিয়া। তাও বহু ভদ্রলোক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা কর্তাওয়ালা, নামাজওয়ালা, ছবির পাবে, ছবি তুলবেই তুলবে। এটা নিয়ে কালকে আমাদের আল্লাহকে দেখাবে, আমার কাছে এত এত আলেম আমার বুজুর্গের ছবি, আমার জান্নাতুল ফেরদাউসে দেখেছেন, গেট খুলেন, ছবি দেখা কি এটা বলবো আমরা। আর না হলে কেন ওই ছবি তোলা, কি ফায়দাটা? কি খালি নিজের মনের জজবার আবেগ পুরা করা, মনের আবেগ পুরা করার নাম দিন না। দিন তো আল্লাহ রসুল যা দেন সে মোতাবেক চলন না।
যেই মানুষ
আল্লাহ পাকের অসন্তুষ্টির পথ থেকে নিজেকে বিরত রাখে না, কুফর শিরক গুনাহ হারাম রাস্তা থেকে দূরে থাকে না, আল্লাহর সন্তুষ্টির পথে চলে না, আল্লাহর আহ্বানে সাড়া দেয় না, সেই মানুষের এই কুকুরটার পরিমাণও জ্ঞান বুদ্ধি নাই। বেয়ানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কাইসু মান যানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে সত্যিকার জ্ঞানী মানুষ ওই মানুষ যে থাকে দুনিয়াতে কিন্তু এই দুনিয়াতে নিজেকে আল্লাহর হুকুম দ্বারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে, নিজের মর্জি মতো সে চলে না, তো আমিল আলিমা বাদাল মাউত, এবং দুনিয়াতে থাকে কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনটাকে সাজানোর জন্য এখান থেকেই সর্বদা সে কর্মব্যস্ত থাকে। যেই মানুষ দুনিয়ার জীবনে পরকালকে সাজানোর জন্য এরকম ব্যস্ত থাকে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মানুষ হল সত্যিকার জ্ঞানী মানুষ। কারণ দুনিয়ার জীবনটা তো নিতান্তই কয়েকদিনের, এরপরে আমরা এখানে থাকবো না, এখান থেকে আমাদেরকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। আর আমার মুর্শিদ কুতবে আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিস দুনিয়া সে হামেশা কো জানা আর লৌট কর ফির কবি না আনা, আহ উস দুনিয়া সে দিল কা ক্যা লাগানা, যে দুনিয়া থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় নিতেই হবে, আর কশ্চিন কালো এই দুনিয়াতে ফিরে আসার কোন সুযোগ থাকবে না, কোন সম্ভাবনা নেই। সেই দুনিয়ার জন্য জীবনটাকে উৎসর্গ করা এটা কিভাবে বুদ্ধিমানের কাজ হইতে পারে, কিভাবে যুক্তিসঙ্গত হইতে পারে? আল্লাহ তাআলা বুদ্ধিমানদের কাতারে আমাদেরকে স্থান দান করে। আমার প্রিয় বন্ধুরা, যে আল্লাহ থেকে যে বিচ্ছিন্ন সে যদি সারাটা পৃথিবীকেও শাসন করার জ্ঞান রাখে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখা এটাই প্রমাণ যে সে পৃথিবীকে শাসন করতে পারুক, সেই জ্ঞান তো আছে, কিন্তু যে জ্ঞান কল্যাণকর সেই জ্ঞান থেকে সে বঞ্চিত। আর অনন্তকালের কল্যাণের জ্ঞান থেকে যার জীবন, যার মেধা, যার মন অন্তর বঞ্চিত, সে অজ্ঞ মানুষ, সে নির্বোধ মানুষ, সে কশ্চিনকাল বুদ্ধিমান না। আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু পবিত্র কোরআনে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু বলেন এ আসমানের মধ্যে সীমাহীন নিদর্শন মৌজুদ, বেসুমার নিদর্শন মৌজুদ, এই পৃথিবীর মধ্যে বেসুমার নিদর্শন মৌজুদ, এবং দিন রাত্রের গমন আগমন, আগমন এবং গমনের মধ্যে অর্থাৎ দিন রাত্রের পরিবর্তনের মধ্যে বেসুমার নিদর্শন মৌজুদ। আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চিনার জন্য এই নিদর্শন ওই মানুষের সামনে মৌজুদ যারা জ্ঞানী মানুষ, লিগুলিল আলবাব, যারা ফেরেশ এবং প্রখর জ্ঞানী লোক, তো তাদের জন্য এই আসমান জমিনে বেসুমার নিদর্শন মৌজুদ আছে। ফের আল্লাহ পাক নিজেই বললেন যে এই মানুষ যারা আসমান জমিনে আল্লাহর নিদর্শন সমূহকে চিনে এবং বুঝে এরা কারা, এই বুদ্ধিমানদের পরিচয় দিয়ে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ রাখে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর কথা এক মুহূর্তে যারা ভুলে না, আল্লাহ থেকে যারা এক মুহূর্তের জন্য পৃথক থাকে না, আলাদা থাকে না, জুদা হইতে পারে না, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের এই বেসুমার সৃষ্টির মধ্যে তারা চিন্তা করে ইয়া আল্লাহ ইয়া তো আসমান খাম্বা বিহীন হলো কেমনে, এই বিশাল আসমান এমনিতেই হয়ে যাওয়া সম্ভব না, একটা কুঁড়ে ঘর আপনা আপনিতেই হয় না, একটা কুঁড়ে ঘর একটা টং পর্যন্ত আপনা আপনি হয় না, একটা বিল্ডিং যদি দেখা যায় তো কেমনি বিশ্বাস করা যায় এই সাততলা বিল্ডিংটা অটোমেটিকলি রাত্রিবেলা দাঁড়ায় গেছে, এটাকে বিশ্বাস করা যায়? কেউ না কেউ এর পিছনে মেহনত করছে, পরিশ্রম করছে, কোন নির্মাতার হাত এর ভিতরে কাজ করছে, সক্রিয় হয়েছে, তো তারপরে বিল্ডিংটার অস্তিত্ব হয়েছে। কুঁড়ে ঘরটার অস্তিত্ব কোন লোকের হাতের দ্বারা এমনি যে কুঁড়ে ঘরটা দাঁড়ায় নেই, তাহলে সুবিশাল আসমান এমনি দাঁড়ায় গেল, আপনাদের দাঁড়ায় গেল হইতেই পারে না, তাহলে এর পিছনে কোন সৃষ্টিকর্তা আছেন। এটাকে তিনি নিয়ন্ত্রণ করেন, এটাকে তিনি পরিচালনা করেন, এই সব কিছুর তিনি একক মালিক এবং প্রভু নিশ্চয় এমন কেউ আছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লাহু সেই নূরওয়ালা জ্ঞান বিবেক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। হযরত লোকমান আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, আর এই পৃথিবীতে নমরুদ ফেরাউনরা জ্ঞানী ছিল, আবু লাহাব আবু জাহালরাও জ্ঞানী ছিল, লোকমান আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, এইরকম জ্ঞান যেটা নূর দ্বারা সমৃদ্ধ ছিল। শুনতে শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে জ্ঞানের বিন্দু বিন্দু নূরই নূর দ্বারা সমৃদ্ধ ছিল, যেই জ্ঞান তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছয়ে দিয়েছেন। আর কারো নমরুদ ফেরাউন তাদের জ্ঞান বুদ্ধি ছিল যে বুদ্ধির দৌড় শুধু মাটি পর্যন্ত, এর আগে কিছুই নেই। আল্লাহ তাআলা এইরকম জ্ঞান বুদ্ধি থেকে আমাদের সকলকে হেফাজত করে। মরনা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কবরকে আল্লাহ তাআলা নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে খালক আতফালান জুজ মস্তে খোদা নেস বালে জুজ রহিদ আজহাওয়া, এ মানুষ সারা দুনিয়ার মানুষ সব শিশু অবোধ শিশু নাবালকের দল একটাও বালে হয় নাই, নেস বালে জুজ রহিদ আজহাওয়া, যে নিজের হারাম খায়সাত থেকে মুক্ত হইয়া আল্লাহর ভালোবাসা বলা জিন্দগি বানায় নাই এখন পর্যন্ত সে বুদ্ধিমান এবং বালে হইতেই পারেনি। নেস বালেক জুজ রহিদ আজহাওয়া, বালেক হলে মানুষ বুদ্ধিমান হয়, বালেক এবং বুদ্ধিমান মানুষ ওই মানুষ যে নফসের গোলামি থেকে মুক্ত, আল্লাহর গোলামি ধন্য জিন্দগির যে অধিকারী সে হল বালেক মানুষ এবং বুদ্ধিমান মানুষ। এবং বলোনা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তা হাওয়া তা জাস ইমা তা জানেস কি হাওয়া জুজ কফলে আ দরওয়াজা নেস, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের খেয়ালের উপর চলবা, নিজের আবেগের উপর চলবা, নিজের মর্জি মোতাবেক চলবা, নিজের মর্জির কাজে নিজের নিজের মনের হারাম চাহিদার পক্ষে সাড়া দিতে থাকা যার জীবনের অভ্যাস, এই লোক হাজার মোমেন হল তার ইমান এখনো তাজা না, এখনো ইমান তার শক্তিশালী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুস ইলাইহি, সত্যিকার ইমানওয়ালা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে কোনোই পর্দা থাকে না, মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আজম পর্যন্ত পৌঁছে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু এমন তাকত এমন শক্তি রাখছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এর কবরকে আল্লাহ তাআলা নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সফে আর্শ পেশে মেরা যে তু গর্দা চরফে ফর্শ, হে মুমিন হে মুসলমান তুমি আল্লাহর জিকির ধরো, আল্লাহ আল্লাহ করতে শুরু করো, যখন তুমি আল্লাহর জিকির করবে আল্লাহ পাকের জিকির তোমাকে উড়ে নিয়া আরশেরও ঊর্ধ্বে আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আমার ভাইরা আল্লাহর কসম আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত শক্তি এবং এত ক্ষমতা একদম নিশ্চয়ই আছে, এবং এটা কোরআন সুন্নাহ দ্বারা শক্তিশালীভাবে বলিষ্ঠভাবে অকাট্যভাবে প্রমাণিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত সাহাবী গনি ফুর রহমতুল্লাহ আলাইহ এক বুজুর্গ ছিলেন, যিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছিলেন। তিনি বলতেন আমার ভাই তুমি জিকির ধরো, জিকির জাকির ও মজকুর তো পৌঁছাতা হয়, আর যেই বন্দা আল্লাহর জিকির ধরে এই জিকির ওই বন্দাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কেউ কেউ গান ধরছে, কেউ গান ধরছে, গানের কি মজা, কেউ বাদ্য বাজায় বাদ্য কি মজা, টে টে করতে থাকে পে পে করতে থাকে, কেউ টেলিভিশন ধরছে টেলিভিশনে কি মজা, কি নয়নাভিরাম দৃশ্যাবলী দেখার সুযোগ হয়, কেউ সিনেমা হল ধরছে সিনেমা হলে কি মজা, কি জ্ঞান বুদ্ধি বাড়তে থাকে প্রতিদিন নিত্য নতুন জ্ঞান পরিবেশনে সিনেমা হলে, কি কথা বললেন না। আর এ হল এক গুরু, কেউ মদ ধরছে কেউ সুদ ধরছে, কেউ এরকম কোন হারাম এবং নেশার জিনাবে বিচারে আড্ডা ধরছে এর ভিতরে মজা, আর কেউ ধরছে আল্লাহ পাকের জিকির তার এর মধ্যে মজা, কেউ ধরছে কোরআনে পাক এই কোরআনে পাকের মধ্যে তার মজা, কেউ ধরছে আর নামাজ সেজদা সেজদার মধ্যে তার মজা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এর কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। এবং তার অনুসরণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আহা, এই মানুষটা সমগ্র বিশ্বে বিখ্যাত আল্লাহ প্রেমিকই ছিলেন না শুধু, বরং সারা পৃথিবীতে কোটি কোটি আল্লাহ প্রেমিক তার দ্বারা তৈরি হয়েছে। তিনি সারা বিশ্বের আল্লাহ আল্লাহ প্রেমের মহান উস্তাদ। শুনতেছেন প্রিয় বন্ধু, আল্লাহ প্রেমের উস্তাদ তিনি। আর সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, নামি উঁচু বরজবান মীরাবাদ, হর গুণে মুহ আজ আসারি জোরে সওয়াদ। এ মানুষ, সে মুসলমান, আমি জালালউদ্দিন রুমি যখন আল্লাহ পাকের নামে জিকিরে মশগুল হই তো আমার দেহের বিন্দু বিন্দু মধুর দুনিয়া প্রভূত হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতে এক বুজুর্গ ছিলেন থানা ভবনে, হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহ। তিনি একবার হাকিম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহকে বলতেছিলেন যে, হযরতজি, আমার যে নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করছেন, হযরতজি, জব মে আল্লাহ কা নাম লু হো তো মেরা মোহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম হযরতজি, মেরা মোহ মিঠা হো যাবে হ্যায়। থানা ভবনের আঞ্চলিক ভাষায় তিনি বলতেছিলেন, হযরতজি, আমি যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করি, আল্লাহ নামের জিকিরের বরকতে আমার মুখটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহর কসম হযরতজি, আমার মুখটা আল্লাহর জিকিরে একদম মিঠা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, বোয়ে আ দিলবর চুপররা আমি সওয়াত, ই জবাহা জুমলা হর আমি সওয়াত। যে তিনি বলেন যে, আমি যখন আল্লাহ পাকের নামে জিকির শুরু করি তো আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ তাআলা এরকম রূহ, এরকম জিন্দগি, এরকম ইমান আমাদের সকলকে নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আহ, লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হাদরবার সাফ। এ মানুষ, এ মুসলমান, তোমার জবান যদি আল্লাহ পাকের বহুত বহুত জিকির বলা হয় আর তোমার অন্তরটা যদি আল্লাহকে রাজি করার ফিকির বলা হয় তাহলে আল্লাহ পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার। এটা নিশ্চিত এবং জ্ঞানযুক্ত বিষয়, চূড়ান্ত বিষয়, নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবেই পৌঁছবে। শুনতেছেন আমার বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু এইরকম জিকির ওয়ালা বান্দা আমাদের সকলকে বানায় দেন, সব মুসলমানকে বানায় দেন। কি হল আজকে যে ঘরে ঘরে গান এবং ঘরে ঘরে গুনা, ঘরে ঘরে ছবি, ঘরে প্রাণীর ছবি, ঘরে ঘরে মূর্তি, কি হল আজকে মুসলমানদের? মুসলমানরা দেদারসে মূর্তি আর মূর্তির ব্যবসা আরম্ভ করে দিছে, দোকানে দোকানে মূর্তি, এক একটা পণ্য বিক্রি হয়, পণ্যের ভিতরে ছবি আর ছবি। অথচ প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরীল আমিন ওয়াদা করলেন যে, আজকে রাত্রিবেলা আপনার সঙ্গে দেখা করব। কথা শুনতেছেন, বুঝতেছেন আপনারা? জিবরীল আমিন ওয়াদা করলেন। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়ফালুনা মা ইউমারুন। ফেরেশতারা কোশ্চেন করলো, নাফরমানি করেন না, অন্যায় কাজ করেন না, আল্লাহর হুকুম মোতাবেক তারা সবসময় চলে, আল্লাহর হুকুমের বাইরে এক কদম তারা যান না। ফেরেশতাদের মহান বৈশিষ্ট্য, জিবরীল আমিন সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তিনি যেটা বলবেন একশো বার সেটার উপর তিনি আমল করবেন। আর তিনি ওয়াদা দিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যে আমি রাত্রিবেলা আপনার সঙ্গে দেখা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত অপেক্ষা করলেন, জিবরীল আমিন রাতের মধ্যে একদম আসলেনই না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়ের কোন সীমা থাকল না। এটা কিভাবে সম্ভব যে জিবরীল আমার সঙ্গে কথা দিয়ে আসবেন না, এটা হতেই পারে না। কথা বুঝতেছেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তিত হলেন যে, আমার এই ঘরে উপস্থিত হওয়ার জন্য কোন বাধা আছে কিনা, ফেরেশতারা যে যে কারণে আসতে পারেন না, এমন কোন বাধা এখানে তৈরি হলো কিনা, যদি হয় তো সেটা কি, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলেন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস লক্ষ্য করলেন। একটা দেখলেন যে ঘরের যে পর্দার কাপড়, এই পর্দার কাপড়ের মধ্যে প্রাণীর ছবি। কি কথা বুঝতেছেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে খটকা জাগলো যে মনে হয় এই প্রাণীর ছবি জিবরিল আমিনের আগমনের পথে বাধা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুখারী শরীফের হাদিস, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, ইমানের জিন্দগির ক্ষেত্রে তোমার যদি খটকা পাতা হয়, মনে হয় এটা ঠিক না, মনে হয় এটা ভালো হবে না, তাহলে সেটা তুমি পরিত্যাগ করে দাও। কি কথা বলেন নাই? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি আন-নাস, গুনাহকে সেটা বোঝার জন্য তোমার কাছে সহজ মানদণ্ড হল এই যে কোন একটা কাজ করতে গিয়া তোমার কাছে মনের মধ্যে যদি খটকা লাগে, এটা কি করতেছি, আর তুমি মনে মনে ভাবো কেউ যেন না জানো, কেউ যেন না জানে, কেউ জানুক এটা তোমার কাছে ভালো লাগে না, পছন্দ লাগে না, এইরকম কোন একটা ব্যাপার যখন তোমার সামনে দাঁড়ায় তখন বুঝতে হবে এটা গুনাহের কাজ। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আলিসু মাহাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি আন-নাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যখন খটকা হলো, মনে হয় এই প্রাণীর ছবির কারণেই কিনা জিবরিল আমিনের আগমনের পথে বাধা তৈরি হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এগুলো সরাও, এগুলোকে সব ছবিগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলে দাও। তো এটা করা হতো এবং তিনি লক্ষ্য করলেন যে ঘরের কোন কোনায় একটা কুকুরের বাচ্চা। শুনতেছেন ভাইয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এটার কারণেও খটকা হল যে মনে হয় কুকুর এমন এক পশু, এমন এক জানোয়ার, মনে হয় যেখানে কুকুর থাকে ওখানে ফেরেশতা আসবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরটা, কুকুরের বাচ্চাটাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করলেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? বস পরের দিন রাত তো শেষ, এখন পরের দিন জিবরিল আমিন হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন যে আপনার ওয়াদা ছিল গত রাতে আসার, কিন্তু সেই প্রতিশ্রুতি মোতাবেক আপনি তো আসলেন না। মানে জানতে চাইলেন যে বিষয়টা কি, অভিযোগ করেন নাই যে আপনি এটা কিভাবে করতে পারলেন, কোনো অভিযোগ করেন নাই। অভিযোগের কথা চিন্তা করা এখানে ভুল, বরং কারণ কি, কি কারণে আপনার আসা সম্ভব হল না সেটা তিনি জানতে চাইছেন। জিবরিল আমিন তখন সুস্পষ্ট ভাষায় বললেন, শুনতেছেন আপনারা, বললেন যে নাহনু মাশরুল মালাইকা, আমরা ফেরেশতারা লা নাদখুলু বাইতান, প্রবেশ করতে পারি না এমন ঘরে, এমন জায়গায়, ফিহি কালবুন আও সুরা, যেখানে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরিল আমিন এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরামকে এই কথা শুনিয়ে দিলেন যে এই কারণে জিবরিল আমিন আসতে পারেন না, যে এখানে ছবি ছিল আমাদের অজান্তে, আমাদের বেখেয়াল, এখানে ছবি ছিল আর একটা কুকুরের বাচ্চা ছিল, ওদেরকে সরিয়ে দেওয়ার পরেই ফের জিবরিল আমিন আসতে পারছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা হাদিস শরীফে আছে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রহমত দ্বারা যে পৃথিবীতে পালেন, এই রহমতটা আসে ফেরেশতাদের মাধ্যমে। রহমতের বাহককে ফেরেশতা না ইবলিস, রহমতের বাহক হলো ফেরেশতা। দুনিয়াতে যেখানেই যে রহমতটুকু আল্লাহ পাক দান করেন, তো ফেরেশতাদের মাধ্যমেই আল্লাহ পাক জানা জানা আরো মানাবার দান করেন। এখানে গভীরভাবে লক্ষণীয় বিষয় হল যে জিবরিল আমিন যেখানে স্পষ্ট ভাষা করে দিলেন যে কোন রহমতের ফেরেশতা এমন জায়গাতে আসতে পারেন না যেখানে কোন প্রাণীর ছবি থাকে অথবা কোন কুকুর থাকে। অথচ আজকে ঘরে ঘরে প্রাণীর ছবি, ঘরে ঘরে মানুষের ছবি, জীব জন্তুর ছবি, পশুদের ছবি, পাখিদের ছবি, মানুষের ছবি, এমনকি মূর্তি পর্যন্ত রাখে ঘরে, দোকানের মধ্যে রাখে, এগুলোর ব্যবসা করে। এই ব্যবসা না করলে কি পেট ভরে না, কি হলো মুসলমানের? আরে হালাল খায়া তো আমাদেরকে বাঁচতে হবে, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আকালা তাইয়িবান ও আমিলা ফি সুন্নাতিন ও আমিনান নাস বাওয়াকাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খায় এবং আল্লাহ রসুলের কথা মোতাবেক জীবনটা পরিচালিত করে এবং মানুষের উপর জুলুম থেকে অবশ্যই বিরত থাকে, এই লোক নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেদায়ত তার দিক নির্দেশনার উপরে জীবনটাকে গড়ার জন্য আমাদেরকে বুঝ দেন, প্রেরণা দেন এবং তৌফিক দান করেন। আমার মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, নকশে কদম নবীকে হ্যায় জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। হে মুসলমান, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের নকশা মোতাবেক তোমার জীবনটা যদি তুমি পরিচালিত করো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নকশার অনুসরণ তোমাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন, সাচ্চা মুমিন হতে পারে না, সাচ্চা ইমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমার মহব্বত তার মা বাবার চেয়েও বেশি না হয়, তার সন্তানের চেয়েও বেশি না হয়, দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত সে সাচ্চা মুমিন হতে পারে না। এখন আমাদের সন্তান বলল যে আব্বু একটা ছবি নিয়ে আসেন, আব্বু একটা মূর্তি নিয়ে আসেন, আব্বু একটা টেলিভিশন নিয়ে আসেন, সন্তানের কথায় পড়ে, স্ত্রীর কথায় পড়ে, বন্ধু বান্ধবের কথা বলে আমরা অন্যায় কাজ করার জন্য এবং আল্লাহর অসন্তুষ্টির কাজ করার জন্য, নাফরমানির কাজ করার জন্য তৈরি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক বুজুর্গ বলেন যে বেবি বাকে আজকে বুলিয়ে দি বা বাকে পায়ওয়াস্তি, একটুও তোমার ভাববার সময় হল না, আরে একটু চিন্তা তো করো, কার সঙ্গে তুমি সম্পর্ক ছিন্ন করলা আর কার সঙ্গে তুমি সম্পর্ক গড়ে তুললা। আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি মাখলুকের সঙ্গে সম্পর্ক গড়ে তুললা, এটাই কি তোমার বুদ্ধিমানের পরিচয়? এটাই কি তোমার সুন্দর জীবনের পরিচয়? এটাই কি তোমার পর দুনিয়া এবং আখিরাতকে সফল করার পন্থা? আল্লাহ তাআলা এইরকম বিপদে পড়ার ভুল পথে চলা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিঃসন্দেহে আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিক দিগন্তে এবং প্রতিটি বিষয়ে তোমাদের জন্য চমৎকার মডেল, সুন্দর মডেল, নিখুঁত মডেল এবং কমপ্লিট মডেল মৌজুদ, পূর্ণাঙ্গ মডেল মৌজুদ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য কেয়ামত পর্যন্তের জন্য নমুনা। ওই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই নমুনা, সেই মডেল মোতাবেক যারা জীবন বানাবে নিঃসন্দেহে তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার জীবনে আমার সুন্না, আমার আদর্শ বাস্তবায়ন করল, প্রতিফলিত করল, আমার সুন্না মোতাবেক যে নিজের জীবনটাকে গড়ল, এটা প্রমাণ যে সে আমাকে ভালোবাসে। আমার আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে নিঃসন্দেহে সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতের বুজুর্গ ছিলেন মুহিউদ্দিনা হযরত মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত মাওলানা ফারুক রহমতুল্লাহ আলীর অনেক বেশি বৈশিষ্ট্য মণ্ডিত মহান বুজুর্গ এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ আলে ওলামা, বড় বড় মুসলমানরা, বড় বড় মহাদ্দেশ, মুফতি, ফকি তার সঙ্গে সম্পর্ক রাখতেন। সেই মহান বুজুর্গ মুহিউদ্দিনা মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, আমার ভাই মুসলমান, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ মোতাবেক আমল করার জন্য ইহুদিরা আগে আসবে, খ্রিস্টানরা আগে আসবে, নাকি তোমরা মুসলমান? তোমরা মুসলমানদেরই দায়িত্ব, তোমাদেরই কর্তব্য যে তোমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য ছুটে আসবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু হে রসুল, আপনি ওদেরকে বলেন, আপনি আমার বান্দাদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহ পাকের ঘনিষ্ঠ হতে চাও, তো তার জন্য একমাত্র পথ হল আমার অনুসরণ তোমরা করো, পাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যে করবে নিজের জীবনের সর্বক্ষেত্রে, তো আল্লাহ পাক বলেন যে ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ পাক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কারণে তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে নিজের প্রিয় পাত্র বানাবেন। আর যার জীবন জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ আল্লাহ পাক দেখবেন, ওই বান্দার জীবনে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাক বলেন যে আমি তাকে মাফ করে দেব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি আমার রাসূলের অনুসরণের বরকতে আমি মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। এবং আল্লাহ পাক তিনি সিংহে বলেন যে তোমার গুনার কতগুলি শোনো, তোমার গুনা মাফ করে দিব বললাম, তোমার গুনা কি পরিমাণ, আমি সীমাহীন ক্ষমা বলা, তার মানে বেসুমার পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো আর তোমার জীবনে আমার রসুলের অনুসরণ আমি দেখতে পাই, তোমার বেসুমার গুনা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ গফুর রহিম। এবং শুধু মাফ করবো না, তোমার জন্য রহমত, তোমাকে রহমত দান করব। এই রহমত মানে কি, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু যেই বান্দাকে মাফ করে দেন, এরপরে আল্লাহ পাক খুশি হয়ে তাকে তৌফিক দেন, নেক কাজ করার তৌফিক দিতে থাকেন। এক লোক সারা জীবন মদের মধ্যে ডুবে ছিল, আজকে হঠাৎ তার মধ্যে দুঃখ বেদনা অনুশোচনা অনুতাপ পয়দা হল, আহা জীবনটা ধ্বংস করে ফেললাম, এখন সে তওবা করল। অন্তর থেকে যখন বান্দা তওবা করে, আমার ভাই ওই আল্লাহ পাক যে বললেন গফুর রহিম, আল্লাহ পাক তখন তার গুনাহ মাফ করে দেন। এক নম্বর দুই, তাকে আল্লাহ পাক এবাদতের তৌফিকও দান করেন, যে এতদিন পর্যন্ত মদের জন্য পাগল ছিল এখন সে নামাজের জন্য পাগল, এখন মসজিদের জন্য পাগল, এখন কোরআন শরীফ তেলাওয়াতের জন্য পাগল, এখন নেক লোকদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করার জন্য পাগল পাগল পারা হয়ে যায়। এইরকম এক তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। এক বুজুর্গের ভাষায়, দোস্ত আয়াম যে ভালো আতে হ্যাঁ ঘাত মিলনে খুদাফি বতলাতে হ্যাঁ, আমার প্রিয় বন্ধু যার কিসমত ভালো হয়, কপালটা যার ভালো হয়, তো আল্লাহকে যে ঘাটিতে গেলে পাওয়া যাবে সেই ঘাটি পর্যন্ত পৌঁছার হেদায়ত আল্লাহ নিজেই দিয়ে দেবে। তুই দৌড়া এখানে, ওখানে গিয়া আল্লাহকে তালাশ করতে আল্লাহকে পাইয়ে দেবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফে আমাদেরকে লাইন দেখাইছেন, পথ দেখাইছেন। দুইটা বিষয় ওখানে হাদিসে লক্ষ্য করলে দেখা যায়, একটা হল যে বান্দা জিকিরওয়ালা বান্দাদের সঙ্গে বসে, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে সকল বান্দারা জিকির করে, জিকির করে আল্লাহ পাকের সীমাহীন রহমত নাজির হয় জিকিরওয়ালা বান্দাদের প্রতি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাঈকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা মজলিস মাহফিলে যখন আল্লাহ পাকের কতিপয় বান্দা, কিছু বান্দা আল্লাহর জিকিরে মশগুল হয়, তো আল্লাহ পাকের ফেরেশতারা এই জিকিরের মজলিস মাহফিল দেখলে এত খুশি হন যে তাদের ডানা নূরের ডানা দিয়া পুরা মজলিস মাহফিলটাকে একদম ঘিরে ফেলেন। যেখানেই মজলিস জিকিরের মজলিস হয় নিঃসন্দেহে ফেরেশতারা চতুর্দিকে বর্তমান থাকেন। করাচিতে এক বুজুর্গ ছিলেন মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলী, বহু বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বহু বড় বুজুর্গ ছিলেন। তো বাংলাদেশেও তিনি সফর করতেন, একবার তিনি ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসাতে আসলেন, এখানে বিশাল বড় সম্মেলন ছিল, বহু আলেম ওলামা সেখানে মৌজুদ ছিলেন। মরহুম হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি মাসিক মদিনার যে সম্মানিত সম্পাদক তিনিও সেখানে মৌজুদ ছিলেন, আর যাত্রাবাড়ির প্রধান সভাপতি তো ছিলেনই, অন্যান্য বহু বড় বড় ওলামা ইকরাম ছিলেন। ওইখানে ওই বুজুর্গ যখন বয়ান করতেছিলেন, আমি একদম কাছেই ছিলাম, ওই বুজুর্গ তখন এই হাদিস পড়লেন যে লায়াকুম ইয়াযকুরুন আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাঈকা, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় কিছু সংখ্যক বান্দা তো ফেরেশতারা ওই মাহফিলটাকে ঘিরে ফেলেন। এই কথা বলে তিনি বললেন যে আল্লাহ পাক যাদেরকে চক্ষু দেন তারা সেই ফেরেশতাদেরকে দেখেও ফেলেন এবং তারা দেখতেও আসেন। ও দেখ ভি লেতে হ্যাঁ আর দেখ ভি রহে হ্যাঁ শুনছেন কি বন্ধুরা? তিনি বলতেছিলেন যে আল্লাহ পাক অনেক বান্দাদের তৌফিক দেন সে নূরওয়ালা ফেরেশতাদেরকে দেখার জন্য এবং শুধু তাই না বরং তারা দেখতেও আসেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু ফেরেশতারা ওই জিকিরের মজলিসটাকে মাহফিলটাকে ঘিরে ফেলে। আহা মুসলমানরা যে সকল বিষয়ে আজকাল একদমই বেপরোয়া বেফিকির এবং গাফিল তার মধ্যে এক অমূল্য সম্পদ এক শ্রেষ্ঠতম সম্পদ হল আল্লাহ পাকের জিকির। অথচ পূর্বসূরির সমস্ত বুজুর্গান দিন আউলিয়া কেরাম উলামায়ে দিন তাবিন তাবে তাবিন সাহাবায়ে কেরাম তা সকলের মধ্যে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার অভ্যাস ছিল। জিকিরকে তারা মস্ত বড় সম্পদ মনে করতেন, পরকাল জীবনের সুবিশাল সম্পদ শ্রেষ্ঠতম সম্পদ। আরে শুধু একটা হাদিস শরীফ বলি আপনাদেরকে, এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানে জিকির কত দামি জিনিস এর থেকে অনুভব করা যায় কিছুটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে মুসলমান মুমিন যেখানে থাকবে পবিত্রতা মুমিনের জীবনের অবিচ্ছেদ্য বিষয়। যেখানে মুমিন আছে সেখানে তার সঙ্গে পবিত্রতা আছে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? মুমিন মুসলমান অপবিত্র হয়ে চলা বরদাস্ত করতে পারে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসে কত মূল্যবান সম্পদ তিনি পরিবেশন করছেন, হ্যাঁ আমাদের সামনে পেশ করছেন। তিনি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন মুমিন যখন একবার করে আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ নেকি পুরো মিজান পাল্লাকে পরিপূর্ণ করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে তারা কি এই কথা বিশ্বাস করবে না? রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, রাত্রে কোন খোঁজখবর নেই তিনি কোথায় গেলেন, ভোরবেলা ফিরলেন তো বললেন যে আমি মেরাজে গেছিলাম, সাত আসমান অতিক্রম করলাম, আল্লাহ পাকের নিকট গেলাম, আল্লাহর সঙ্গে কথা হলো, আল্লাহ পাক পাঁচ ভক্ত নামাজ আমাকে দান করছেন, তো এখন আমি তোমাদের কাছে ফিরে আসলাম। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? মক্কার মুশরিকরা যখন এই কথা শুনলো যে এইরকম কথা হয়েছে, কিরকম কথা যে উনি এই রাত্রিবেলা এখানে ছিলেন আর উনি কিনা একদম এই রাত্রি বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস গিয়া সমস্ত নবীদের সমস্ত রসুলদের রূহ সেখানে উপস্থিত হল আর তিনি তাদের সামনে ইমামত করছেন সব নবী রসুলদের রূহের সামনে। আবার তিনি একদম সাত আসমান অতিক্রম করে আল্লাহর নিকট গেছেন, সেখান থেকে আবার রাত্রি তিনি ফিরে আসছেন। কি আশ্চর্য কথা, এটা কি বিশ্বাস করা যায়? কাফের মুশরিকরা এই সকল কথা অপপ্রচার করতেছিল আর তারা খুঁজতেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তিনি তো ইসলাম কবুল করছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তিনি তো ঈমান কবুল করছেন আগে ভাগে। তো গিয়া তখন মুশরিকরা হযরত আবু বকর সিদ্দিককে বলল যে শুনছো মিয়া তোমার বন্ধুর খবর, এতদিন যা ঘটছে না ঘটছে আজকে তো এমন ঘটনা যা তোমার বিশ্বাস হবে না। সেটা কি? সেটা হলো এই যে উনি কিনা বলেন যে রাত্রিবেলাটা কি উনি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছেন। আমি বাইতুল মুকাদ্দাস যেতে কয়দিন লাগবে, কয় মাস লাগবে, সেখানে উনি গেলেন কিভাবে রাত্রে রাত্রে? শোনো তুমি কথা, তারও আরো আশ্চর্য বিষয় হলো যে উনি নাকি সাত আসমান অতিক্রম করে এসে গেছেন, আল্লাহর সঙ্গে দেখা করে আসছেন। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি কি এটা বলছেন? বলে হ্যাঁ, যদি তিনি এটা বলে থাকেন একশো বার সত্য বলছেন, কোন সন্দেহ। এই ঘটনার থেকে হযরত আবু বকর সিদ্দিকের নাম হল সিদ্দিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে সর্বোচ্চ ইমানওয়ালা, সবচেয়ে বড় ইমানওয়ালা, নবীর পরে সবচেয়ে ইমানি মকামওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এমন একটা বিষয় যেটাকে সারা দুনিয়ার কাফের মুশরিকরা কোনোভাবে বিশ্বাস করতে পারে না, কিন্তু সমস্ত মুসলমানরা নিঃসন্দেহে সেটাকে একশো বার বিশ্বাস করে। যে মুসলমান সে বিশ্বাস করে, এই শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি আমাদের এতটা বিশ্বাস এবং ইমান, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাই বলবেন আমরা বিশ্বাস করব, যাই দিবেন আমরা বিশ্বাসের সাথে শ্রদ্ধার সাথে সেটাকে গ্রহণ করব, সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কোরআন শরীফের মহান রব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু, আমার রসুলকে তো দেখলা, তার সারাটা জীবন কত সুন্দর, কত নিখুঁত, কত নির্ধার, কতটা পূর্ণাঙ্গ। তো এই আমার রসুল যা যা দিতে থাকবে তোমরা সেটা নিতে থাকবা, আর যা কিছু থেকে তিনি বারণ করবেন সেই পথ থেকে তোমরা অবশ্যই বিরত থাকবা। এর মধ্যে তোমাদের সফলতা, এর মধ্যে তোমাদের দুজাহানের কামিয়াবি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাহীন মহব্বত এবং শ্রদ্ধা আমাদের সকলের অন্তরে, সমস্ত মুসলমানের অন্তরে দান করেন। বাস্তব কথা এই, যেটা না বললে কি উপায়, যে আজকে মুসলমান অন্তরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের মহব্বত নিঃসন্দেহে আছে এবং অনেক বেশি পরিমাণে আছে, অনেক বেশি পরিমাণে, অঢেল পরিমাণে আছে। কিন্তু তারপরও আমি বলব যে আল্লাহর কসম, যে পরিমাণ মহব্বত থাকা দরকার ছিল সেই পরিমাণ মহব্বত আজকে আমাদের মুসলমানদের মধ্যে নাই। যদি থাকত তাহলে নিঃসন্দেহে আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথার বাইরে, হেদায়তের বাইরে, নির্দেশনার বাইরে, আদর্শের বাইরে কোনোভাবেই যাইতে পারতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরতে রাবিয়া বসরি কত বড় ওলি আল্লাহ ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত রাবিয়া বসরি বলেন যে, কে তাসির ইলাহা ওয়া আনতা তুজিরু হুববাহু হাযা আল-আমরি ফিল ফিআল বাদিউ, তুমি দিনরাত আল্লাহর হুকুম লঙ্ঘন করো, আল্লাহর নাফরমানি করতে থাকো, আবার তুমি কিনা দাবি করো যে আল্লাহ পাকের ভালোবাসা। হ্যাঁ, তুমি বলো যে আমি আল্লাহকে ভালোবাসি, যে এটা তো একদম আশ্চর্যজনক কথা আমি শুনলাম, এটা আমি মিলাইতে পারি না, আমি বুঝতে পারি না, কেন যদি সত্যি সত্যি তুমি পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ পাককে ভালোবাসতে, তো পূর্ণাঙ্গ ভাবে তুমি আল্লাহ পাকের কথা মানতে, আল্লাহ পাকের আনুগত্য করতে। কারণ যে যাকে গভীর ভাবে ভালোবাসে সে তার সব কথাই পূরণ করে। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। হ্যাঁ, মজনু রাস্তার মধ্যে বসে বসে আঙ্গুল দিয়া বালুর মধ্যে লিখতেছে লালা লালা লালা। তো লোকেরা বলে যে মজনু ওই কি করতেছো তুমি। লায়লা মজনুর ঘটনাকে অনেকে কাল্পনিক মনে করে, এরা একদমই ভুল ধারণার মধ্যে আছে। লায়লা মজনু দুজনই আপন চাচাতো ভাই বোন ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মজনু ওই চাচাতো বোনের প্রেমে পড়ে গেছিল। তো রাস্তার মধ্যে বসে বসে লায়লা লায়লা লিখতেছিল। তো লোকেরা জিজ্ঞেস করলো যে মজনু এটা তুমি কি করতেছ, এই বারুর মধ্যে লেখো। হ্যাঁ, গোফ মস্টে নাম লায়লা মেঘু নাম হাতের খুদরা তসল্লি মির দেহাম, আমি লায়লার নাম দেখি এভাবে আমার মনটাকে সান্ত্বনা দিই, আমি এতে মজা পাই, আমি এতে শান্তি পাই। মরনা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করে বলেন যে, এসকে মাওলা কায় কামাজ লায়লা হুয়া গোয়ে দস্তান বহরে উ আওলা হুয়া, হে মানুষ, মজনু একটা সুন্দরী মেয়ে লায়লার প্রেমে পড়ে যদি এমনটা তার অবস্থা দাঁড়াইতে পারে, আর পরম সুন্দর মহান আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, তাহলে তোমার জীবনটা কেমন হওয়া উচিত, কি পরিমাণ আল্লাহ পাকের ভালোবাসার নেশাওয়ালা জীবন তোমার গড়া উচিত, বানানো উচিত। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানাওয়ালু আমাদেরকে সেই তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আসফুল থানভী রহমতুল্লাহ আলাইহি, যে এক মহব্বত জীবনে কত জরুরি, আল্লাহর মহব্বত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যে গুরুত্বপূর্ণ এবং জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটার একটা উদাহরণ দিলেন এবং বললেন যে, হে মুসলমান, যে তুমি নামাজ পড়ো, রোজা করো, গুনাহ থেকে বাঁচো, হালালভাবে চলো, হাজার ভালো আমল করো, কিন্তু তারপরও আমি বলবো আল্লাহর মহব্বত তুমি অর্জন করো, আল্লাহর মহব্বত ছাড়া তুমি কিন্তু চলতে পারবা না, এই পথে অগ্রসর মান থাকতে পারবা না, যে কোনো জায়গায় তুমি পদস্খলিত হওয়ার আশঙ্কা প্রবলভাবে বিদ্যমান। কেন? তিনি বলেন যে, মনে কর একটা রেলগাড়ি, এই রেলগাড়ির দরকার হল তেল বা গ্যাস, গ্যাস দিয়া চলে না রেলগাড়ি। হ্যাঁ, ওই যে কয়লা থেকে গ্যাস তৈরি হয়, বাষ্প তৈরি হয়, স্টিম তৈরি হয়, এর দ্বারা রেলগাড়ি চলে। এখন রেলগাড়ির যদি স্টিম না থাকে অথবা তেল পেট্রোল না থাকে, এখন মানুষ বলল যে হা এটা চালাবো কেমনে, রেলগাড়ি এতগুলো যাত্রী আগাবে কিভাবে, চলো ভাই আমরা আগে দিই। এখন 500-700 লোক মিলে রেলগাড়িকে ঠেলে, সবাই মিলে দরবার ঠেলতেছে, ঠেলতে 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 নিয়ে যেতেছে। আর কতদূর নিয়ে যাবে? 5-7-10 কিলো, কিন্তু 1000 কিলো দূর পর্যন্ত কি রেলগাড়ি ঠেলতে ঠেলতে নেওয়া যায়? ঠেলা কি রেলগাড়িকে আগে নেওয়া যায়? একটা বাসকে ঠেলে কোন পর্যন্ত নেওয়া যায়? আমার ভাই হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই ওই রেলগাড়ি অথবা ওই বাস এটা চলতে পারতেছে তার ভিতরে তেল মবিল থাকার কারণে, স্টিম থাকার কারণে। যদি তেল মবিল বা স্টিম নাই সে চলতে পারবে না। ঠেলা কতক্ষণ চালানো যায়? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের মহব্বতের পেট্রোল যদি তোমার ভিতরে থাকে, তোমার এই রু আত্মা অন্তর এবং দেহের ইঞ্জিন তোমাকে আল্লাহর দিকে উড়ে নিয়ে যাবে, উড়ে নিয়ে যাবে। ছুটতে থাকবা তুমি সবাই নাকি আজকে ভালো একটা ছবি এদিকে আসো, ও বলো যে চস্কা লাগা হ্যায় জাম কা সকল শুভ শাম কা আব মে তোমারে কাম কা হম নফস রাহানি লাখ আমাকে ফিরি। ছবি দেখাতে চেষ্টা করো, আমার বন্ধুরা তোমাদেরকে পাইছে লানতের নেশায়, হারামের নেশায়, জাহান্নামের নেশায়, আমাকে পাইছে মসজিদের নেশায়, নামাজের নেশায়, আল্লাহর ভালোবাসার নেশায়, জান্নাতুল ফিরদাউসের নেশায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এইরকম ইমান নেশা আমাদের সকলকে নসিব করে দেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তরিকুল কালান্দর কিতাবের মধ্যে লিখছেন, এই কিতাব কত বছর আগে আমি পড়ছিলাম আল্লাহ পাক জানে, মনে হয় যে অন্তত 28-30 বছর আগে পড়ছিলাম। তরিকুল কালান্দর হযরত হাকিমুল উম্মত থানভীর আল্লাহর মহব্বতের আগুন ভরা এক কিতাব। ওর ভিতর হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি পীর জি হুজুরের পীর, সদস্য হুজুরের পীর, হাফেজি হুজুরের পীর, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এরকম আউলিয়াদের পীর মোর্শেদ, যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার ভাই বিশাল একটা অরণ্য, জঙ্গলে ভরা একদম বিশাল অরণ্য, এখন তোমরা সিদ্ধান্ত নিলাম যে এইখানে আমরা ঘর বাড়ি করব। এত বিশাল অরণ্য যে শত শত মাইল লম্বা, এখন কি করা যায়? চলো ভাই বাপ বেটা আমরা সবাই মিলে, বাপ বেটা ভাই ভাতিজা ভাইনা সব নিয়া চলো আমরা জঙ্গল কাটা আরম্ভ করি। কত বছর যাবৎ কাটবে, তারপরে কবে এখানে ঘর বাড়ি করবে? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই কাটতে কাটতে কত জমানা পর্যন্ত লাগবে? কাটতে কাটতে কত দিন লাগবে? তো এত কাল পর্যন্ত কোন ক্রমে এখানে কোন ঘর বাড়ি নির্মাণ করা, কোন বিল্ডিং নির্মাণ করার কোন সুযোগই তৈরি হবে না। কিন্তু হযরত থানভী বলেন একটা কাজ সোজা, সেটা হলো যে এত এই ভাই ভাতিজা সব টাকা নাকি করা লাগবে না, কর্মচারী শ্রমিক টাকা লাগবে না। এক কাজ করেন, সেটা কি যে তেল কিনো আর পুরা জঙ্গলে ছিটিয়ে দাও, আগুন লাগাই দাও, কিছুক্ষণের ভিতরে পুরা জঙ্গল একদম সাফ, পুরা পরিষ্কার হয়ে গেছে। তো এখন কি, এখন করো যা করো, দোকান করো, বাড়ি করো, বিল্ডিং করো, মসজিদ করো, মাদ্রাসা করো, কি কথা বলেন না, খেলার মাঠ বানাও, যা ঈদগাহ বানাও, কবরস্থান বানাও, এখন সব করার সুযোগ অতি অল্প সময়ে তৈরি হয়ে গেল সহজভাবে সুন্দরভাবে। কেন? আগুন লাগাই দেওয়ার কারণে সবটা কাজ হয়ে গেছে একসঙ্গে, যেটা অনেক বেশি চেষ্টা করার পরও এই মন্দির পর্যন্ত আসা অত্যন্ত কঠিন, ঠিক কঠিন তরল ব্যাপার ছিল। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত দিয়ে বলেন যে, আমার ভাই মুসলমান, তোমার আমার জীবনটা গুনাহে ভরা, আবর্জনায় ভরা, এত বেসুমার আবর্জনা আমাদের জীবনে যা আল্লাহর মহব্বত পাওয়ার পক্ষে, আল্লাহকে পাওয়ার পক্ষে খালি কঠিন প্রতিবন্ধক, কঠিন বাধা। এই দেওয়াল টপকায় গিয়া পার হয়ে গিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা আমাদের জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার। কিন্তু তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, সেটা হলো যে আল্লাহ পাকের মহব্বতের আগুন সংগ্রহ করো। আল্লাহ পাকের মহব্বতের আগুন, যদি আল্লাহর মহব্বতের আগুন তোমার অন্তরে লাগে, সেই মহব্বতের আগুন তোমার জীবনের এই বেসুমার আবর্জনাকে মুহূর্তের মধ্যে, কম সময়ের মধ্যে জ্বালায় ভস্মীভূত করে দিবে এবং নিঃসন্দেহে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জুহার কি খাসিয়ত ও এসকে কি খাসিয়ত, এক খানা বখানা হ্যায় এক সিনা বসিনা হ্যায়। হযরত হাকিমুল উম্মতুল খলিফা খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই আল্লাহর মহব্বতের আগুন তুমি অর্জন করবে কোথেকে, কোথায় পাওয়া যাবে? তিনি বলেন যে দেখো, আগুনের যে স্বভাব আল্লাহর ভালোবাসারও একই স্বভাব এবং বৈশিষ্ট্য। এক ঘরে আগুন লাগলো, সেই ঘর থেকে পাশের ঘরগুলোতে আগুন লাগতে থাকে। যেই যেই আল্লাহর ওলির অন্তরে আল্লাহ পাকের আগুন জ্বলে, সে আল্লাহর ওলির কাছে তুমি যাও, তার সঙ্গে উঠা বসা করলে, তার দোয়া নিলে, তার সৌবত এবং সান্নিধ্য পাইলে, তার শিক্ষা এবং তরবিয়ত গ্রহণ করতে থাকলে, ওই আল্লাহর ওলির সান্নিধ্যের বরকতে তার সিনার ভিতরে যে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতেছে, সে আগুন মুহূর্তে তোমার সিনার ভিতরে জ্বলতে শুরু করবে। আর তোমার জীবনের ওই সকল আবর্জনা সবকিছু মুহূর্তের ভিতরে জ্বলে করে সব সাফ হয়ে যাবে। তেজে লাগলে গায়ে হাত বেরান দর নেগার আখের কে বাদ চেমান মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রব মারহাবা আইসকে শিরকত সুজ রব। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওয়ালাদের সুবতের বরকতে এবং লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নসিব হবে। সে লা তলোয়ারের আঘাতে যেরকম কোন বস্তু খণ্ড বিখণ্ড হয়ে যায়, সে আল্লাহ ওয়ালাদের সুবতের বরকতে প্রাপ্ত লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে তাম গায়ুল্লাহ মুহূর্তে নিশ্চিন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর তুমি দেখবে তোমার অন্তরে শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, আর কোনো কিছুই বাকি নেই। হযরত হাকিমুল উম্মতে খলিফা খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বিনীত ভাবে আল্লাহ পাকের নিকট বিনীত করে বলতেছিলেন যে দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, আর মেরে তন মে বজায় আবু গিল, আ দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল, গায়র সে বিলকুল হি উঠ যায় নজর, আ তু হি তু আহে নজর দেখো জিদার। হে আল্লাহ, আমার হৃদয়টাকে শুধুই আপনার জিকির বানায় দেন, হৃদয়ের বিশাল জগৎটা যেন শুধুই আপনার জিকিরে পরিণত হয়ে যায়। আর আল্লাহ হৃদয়ে আপনি আসন গ্রহণ করেন, এই হৃদয় শুধুই আপনার, শুধুই আপনার, শুধুই আপনার, আর কারোই না, আর কোনো কিছুরই জন্য না। আল্লাহ আমার পুরো দেহটাকে আপনার ভালোবাসা বানায় দেন, আমার চক্ষু দুটো আপনাকে ভালোবাসে, আমার দুই কান আপনাকে ভালোবাসে, আমার জবান আপনাকে ভালোবাসে, আমার হাত এবং আঙ্গুলগুলো আপনাকে ভালোবাসে, আমার দুই পা আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসার রাস্তা ছাড়া না আর কোনো দিকে আমি হাঁটি, না আর কোনো কিছু স্পর্শ করি, আর কোনো দিকে তাকায়, না আর কোনো কিছু শুনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর কি দোয়া করছেন এই মহান বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু কোন না কোন খাঁটি আল্লাহওয়ালাকে খুঁজবার, তার সঙ্গে সম্পর্ক করবার আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, তবে কোন ব্যবসায়ের পালা না পড়ে যায় আল্লাহর নবীদের নামে। এখন পৃথিবীতে বহুত লোক দুনিয়া কামানোর কাজে মশগুল হয়ে গেছে, অনেক মানুষ বুঝে এটা আচ্ছা রকম সহজ একটা সহজ সোর্স অফ ইনকাম। বিশ্বাবুজুর নাম দিয়ে দরবার নিয়ে বসে যেতে পারলে এখন নবীদরা আসলো আর ফু ভা দিতে থাকলাম আর খুব পয়সা ইনকাম করতে থাকলাম। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কবরকে আল্লাহ পাক নূর দ্বারা পরিপূর্ণ করেন। তিনি বলেন যে আয় বাসা ইবলিস আদম রুহে হস ফাজ বহর দস্তে না ভয় দাদ দাস। হে মানুষ, অনেক এরকম দেখবা দরবেশ, কিন্তু আসলে পাকা শয়তানের দোসর, কিন্তু দরবেশ নামে তোমাদের কাছে আত্মপ্রকাশ করবে, তোমাদের দিন ইমান আখেরাতকে ধ্বংস করবে, বাহ্যিকভাবে সে তোমাদের শুভাকাঙ্ক্ষী, আসলে সে তোমাদের জীবনের ভয়ঙ্কর দুশ্মন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম যে আল্লাহর ওলি ওই মানুষটা যে আল্লাহর ভয়ে কম্পিত থাকে, যার জীবনটা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দীক্ষা আদর্শ দ্বারা আলোকিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত থাকে, সেই আল্লাহ পাকের ওলি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং আদর্শকে ত্যাগ করে দিয়া আল্লাহর ওলি যে হয় সে ওলি নয়, সে আল্লাহর ওলি নয়, শয়তানের ওলি। আল্লাহর বন্ধু না, বিলকুল শয়তানের দোস্ত, শয়তানের বন্ধু। হ্যাঁ, যে এরকম কাল না পরশু একজন বলতেছিল যে এমন এক জায়গায় গিয়ে মুরগি হেসে আমাদের ক্যাবলা বলে দিয়েছে তোমাদের নামাজ মাফ করে দিলাম। আরে কেবলার বাপের অধিকার আছে নামাজ মাফ করার। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন, এমনটা যে এক ওয়াক্ত নামাজও আল্লাহ রসূলের জন্য মাফ ছিল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য এক ওয়াক্ত নামাজ মাফ ছিল না, হযরত ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য এক ওয়াক্ত নামাজ মাফ ছিল না, হযরত আলীর জন্য এক ওয়াক্ত নামাজ মাফ ছিল না। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার লাকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কারো যদি নবী হওয়া সম্ভব হইত তাহলে নিঃসন্দেহে ওমর নবী হইতেন। এত বড় মানুষ হজরত উমর, এত বড় পীর সাহেব না, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত উঁচু মানের ইমানওয়ালা, তার জন্য নামাজ মাফ নাই। কিন্তু কেবলার জন্য নামাজ মাফ হয়ে গেছে, কেবলার সব ভক্তদের জন্য নামাজ মাফ হয়ে গেছে। কেবলা না, এটা হলো শয়তানের কেবলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই ধরনের শয়তানদের থেকে দূরে থাকা আমাদের জন্য জরুরি যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই। যে কোরআন শরীফে যেখানে আল্লাহ পাক নামাজের হুকুম নাজিল করছেন, বারবার বারবার বলতেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন জুড়ে এত বিস্তারিতভাবে নামাজ সম্পর্কে তালিম করতে থাকলেন, শিক্ষা দিতেই থাকলেন। নামাজ কোনো খেলতামশা, নামাজ কোনো মামুলি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাই রহমান, বান্দা যখন সিজদা করে আল্লাহ পাকের নূরের পদমের উপর সিজদা করে। এজন্যই সত্যিকার আউলিয়া বুজুর্গান দিন যারা, তারা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সীমাহীন নৈকট্যে মেরাজের অধিকারী হয়ে যান। হযরত খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলিয়াল্লাহ ছিলেন, নামাজের এত কঠোর পাবন্দ এবং অনুসারী ছিলেন যে একবার আল্লাহর মহব্বতের নেশা দিনরাত তিনি এত প্রচন্ড ভাবে তিনি বিভোর থাকতেন যে মানুষ বেউসের যেরকম অবস্থা ঠিক তার অবস্থা সেরকম হয়ে গেছিল। দুনিয়ার কোনো কিছু জানতেনই না, বলতে পারতেনই না। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, কিন্তু কোন কিছুর খবরই তার ছিল না, এমন ভাবে একদম বেখবর থাকতেন। আল্লাহ পাকের মহব্বতের মধ্যে, নূরের মধ্যে, তাজাল্লির মুশাহাদার মধ্যে, আল্লাহর সৌন্দর্য দর্শনের মধ্যে এমন ভাবে ডুবে থাকতেন, বিভোর থাকতেন, এই পৃথিবীর কিছু জানতেন না, কিছু শুনতেন না, কিছু বলতেও পারতেন না, এক সব কিছু থেকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন। এইরকম অবস্থার মধ্যে উনি দুইজন খাদেম নিজে নিযুক্ত করে রাখছিলেন যে ভাইরা শোনো, নামাজের সময় যখন হবে আমি যতই না আল্লাহর মহব্বতে বিমূর থাকি না কেন, কিন্তু তোমরা ওই সময় নামাজের জন্য আমাকে সতর্ক করবে, আমাকে জাগ্রত করবে, আমাকে স্বাভাবিক হুশে আনার চেষ্টা করবে। এইভাবে যে প্রথম তোমরা আমার সামনে দ্বারা জোরে চিৎকার করে বলবে আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ, সালাম মানে নামাজ, নামাজ নামাজ বলে তোমরা চিৎকার করবে। তোমাদের এরকম জোরে চিৎকার শোনার পরে হয়তোবা আমি স্বাভাবিক হুশে আসতে পারি। যদি তোমরা লক্ষ্য করলে না এখনো আমি হুশে আসি নাই, তাহলে তোমরা আমার দুই বাহু ধরে দুদিক থেকে জোরে নাড়া দিবে দুজনে, তারপরে যেন আমি হুশে আসি। তো ওনারা দুজনেই প্রত্যেক রক্ত পাঁচ রক্ত নামাজের সময় দুই বাহু ধরে এভাবে প্রথম জোরে এরকম চিৎকার করতেন আসসালাহ আসসালাহ, কিন্তু ওনার কোনো পুস্তবল নেই, কোনো হুশ নেই, কিছু শোনেন না। তারপরে দুই ওনার নির্দেশ পালনার্থে দুই বাহু ধরে এরকম নাড়া দিতেন, তখন তিনি যখন স্বাভাবিক মানে চোখ খুলতেন, খেয়াল করতেন, তখন তারা বলতেন হযরত নামাজের সময় হয়ে গেছে, নামাজ নামাজ নামাজের সময়। তখন খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেন আল্লাহ তোমাদেরকে জাযা খায়ের দেন, তোমরা আমাকে নামাজের জন্য হুশে নিয়ে আসছো, যে নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং দিক নির্দেশনার জীবনের মডেলের অনুসরণ ব্যতীত কারোই মুক্তি নেই, কারোই নাজাত নাই, হেদায়াতের কোন রাস্তা নেই। এই কথা বলতেন খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। আপনারা শুনতেছেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, তো রাত্রিবেলা, দিনের বেলা তো রোদ আর রোদ, রাত্রিবেলার শুরু অংশ থেকে রওনা হইত দূর দূর পর্যন্ত যাওয়ার জন্য। অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত হইয়া সেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন চলো এখন সবাই আরাম করো, এখন সকলে আরাম করো, ঘুমাও সকলে। তো বললেন যে আচ্ছা আমিও ঘুমাবো, তো আমাদেরকে ঘুম থেকে জাগাবে কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো ঘুমায় পড়বো আমাদের। হযরত বিলাল বললেন, আমি পারবো। এই নামাজ আমাদেরকে ঘুম থেকে জাগাবে কে? হযরত বিলাল, আমি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি। এক নম্বরে তিনি দাঁড়ায় যান যে আমি করবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো ঘুমিয়ে দেওয়ার আশঙ্কা বোধ হয়। তো এরপরে বললেন, এই আমাদেরকে ঘুম থেকে জাগাবে কে? সবার আগে বেলাল উঠা, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জাগাবো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা তুমি যখন সাহস করতেছো চলো ঠিক আছে জাগাই দিও, ঘুমাবো না কিন্তু। জি না আমি ঘুমাবো না, আমি একদম জাগনা থাকবো। সকলে ঘুমায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেছেন, ক্লান্ত শ্রান্ত সকলে। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভয় পেতেছেন যে আল্লাহ যদি ঘুম আসে কতগুলো বিপদ হবে, এতগুলো মানুষের নামাজের ব্যাপার, আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করছেন আমাকে জায়গা থাকার জন্য, তাহলে কতগুলো ভারী ব্যাপার। তো এখন হযরত বিলাল একদম পূব আকাশের দিকে এইভাবে চায় আছেন, যেই দেখলাম যে সুবে সাদেক মানে ফজর রক্ত হয়ে গেছে, আর বলবো নামাজ, সকলকে দেখা যাবে উঠে নামাজ নামাজ সকলকে ডাকবো। হযরত বিলাল ওইদিকে একদম খুব যত্নের সাথে ভীষণ দায়িত্বপূর্ণ ভাবে তাকাইছিলেন, কিন্তু আল্লাহ হযরত বিলাল বলেন যে ভাই কি যে হলো, কখন যে আমার এমন ঘুম আসছে আমার কোনো খোঁজ খবরই নেই, একদম কোনো খবর নেই, গালাবাত নিয়ে আই না যে আমি একদম চোখের কাছে হারে গেলাম। হ্যাঁ এমন ঘুম ধরছে, কোনো হুঁশ নাই কোনো খোঁজ নাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু বলতে পারলেন না। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঘুমিয়ে ছিলেন, ফজরের সময় মতো উঠা কারোর জন্যই সম্ভব হয়নি, এর ভিতরে বেলা উঠে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, এতটা উপরে উঠছে সূর্য যে এখন সূর্যের আলো কিরণমালা সবার গায়ে এসে পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যখন সূর্যের কিরণ পড়ল, সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, আরে কি হলো, কি কই বেলাল কই, আর বেলাল তো ঘুমে, আরে কি হলো, উঠো তোমরা জলদি, এখানে শয়তান এসে গেছে, শয়তান এসে গেছে সবগুলোকে ঘুম পড়ায় দিচ্ছে। তার মানে যে মানুষ যে যে মুসলমানরা নামাজের জন্য খুব পাক্কা এরাদা রাখে, খুব নামাজের প্রতি যত্ন এবং মহব্বত, শয়তান সেখানে চেলাদেরকে নিয়ে আসে, এই সবগুলোর ঘুম পাড়া, সবগুলোর ঘুম পাড়া, ও ঘুম পাড়াইতেই থাকে, ঘুম পাড়াইতেই থাকে, সব যত হুজুর হোক যেই হোক সবার ঘুম পাড়াইতে থাকে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একবারের ঘটনা যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি তাহাজ্জুদের নামাজের বড় পাবন ছিলেন, সব সাহাবায়েকরাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার তাহাজ্জুদ বিলকুল ছুটত না। একদিন এরকম তাহাজ্জুদের নামাজ তো গেল একদম শেষ, তাহাজ্জুদের বক্ত শেষ হয়ে গেল, পরে তিনি উঠলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব আফসোস করলেন, আহারে আমার তাহাজ্জুদটা গেল, সারাদিন এই কষ্ট কোনোভাবেই মন থেকে যায় না, শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো সারাদিন এইভাবে মানসিক যাতনা বেদনা নিয়ে ভীষণ মর্মাহত অবস্থায় দিনটা কাটাইলেন, পরের দিন রাত্রে এরকম তাহাজ্জুদের সময় উঠবেন তো তিনি পাক্কা এরাদা, কিন্তু কে জানি আইসে এরকম হাত পাও টিপতেছে, কেরে হুজুর উঠেন তাহাজ্জুদ পড়বেন না, তাহাজ্জুদের জন্য উঠেন, এ তুমি কে? হুজুর আমি ইবলিস, তুই আশ্বস্তি আমার তাহাজ্জুদ পড়াবি ব্যাপার কি? হুজুর গতকাল আপনার তাহাজ্জুদ ছুটল যে পরে আপনি সারাদিন এত কষ্ট পাইলেন, এত মর্ম বেদনা, এত জ্বালা, এত কান্নাকাটি, এত অনুতাপ অনুশোচনা করলেন, পরে আমি দেখলাম কি তাহাজ্জুদ পড়লে আপনি যে পরিমাণ উপরে উঠতে পারতেন তার চেয়ে লাখ কোটি দিন উঠতে আল্লাহ আপনাকে উঠে দিয়েছেন, যে আমার বান্দা তাহাজ্জুদ ছুটার বেদনায় সারাদিন এরকম ছটফট করতে থাকছে, এইটা আমি দেখতে থাকলাম যে আল্লাহ তাআলা এই কারণে তাহাজ্জুদ তো ছুটলো কিন্তু এরপরে যে আপনার ব্যথা বেদনা যন্ত্রণা ছটফটানি এই কারণে এত ঊর্ধ্বের মর্তবা আল্লাহ আপনার দিয়ে দিয়েছেন, আমার খুবই খারাপ লাগলো, আমি কাজটা করলাম কি, গতকাল আপনারে আমি ঘুম পাড়াইছিলাম, এই কথা বুঝেন না, গতকাল আমি আপনার ঘুম পড়ায় রাখছিলাম যাতে আপনি তাহাজ্জুদে উঠতে না পারেন, কিন্তু আমি পরে দেখলাম যে আসলে যে আমি ভীষণ ঠকা ঠকলাম, এই জন্য আমি আজকে আগে আসছি যে না আগের ঠিকানাই থাক, সেটাই পারো। এজন্য আজকে তাহাজ্জুদের জন্য আমি উঠে দিছি। যোগ দিচ্ছেন প্রিয় বন্ধুরা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের সকলের ফজর ছুটছে, তো এখানে শয়তান আসছে, চলো এখান থেকে চলো। সেখান থেকে রওনা হয়ে গেলেন, দূরে এক জায়গায় গেলেন, এতক্ষণ সূর্য আরো অনেক উপরে উঠল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলে উঁচু করো, সবাই উঁচু করলেন, এই আজান দাও একজনে, আজান দিয়ে দিলেন একজনে, পরে বললেন একামত দাও, একামত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হলেন, ইমাম হয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এতে কি নামাজ মাফ হওয়া বোঝা যায়? নামাজ মাফ হওয়া বোঝা যায়? তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদেরকে নিয়ে সেই জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলেন। আর এখন কোন ক্যাবলা এরকম কথা হয় যে ক্যাবলা বলে যে নামাজ মাফ, একে পাইছে বড় শয়তানে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন বান্দা একবার যখন আলহামদুলিল্লাহ বলে, এর নেকি মিজান পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। আর জিকির এত গুরুত্বপূর্ণ জিনিস আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য হযরত থানবী ইবনে খলিফা হাজা আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, খোদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেদরজ হোকর তো আপনার বোরিয়া ভি ফির হামে তখতে সুলেমা থা। আর সারা দুনিয়ার ঝামেলা থেকে, সব হারাম বস্তু থেকে আলাদা হইয়া, সব মোহ থেকে আলাদা হইয়া, আমি যখন আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে আল্লাহর বন্দেগীতে মশগুল হই, যেই পাটির উপরে মাটির উপরে আমি আমার আল্লাহকে ডাকি, সেই মাটি পাটি তখতে সুলেমানি থেকেও বেশি মর্যাদা বলা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি যে হাদিস শরীফ শুনে দিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা, কিছু বান্দা যখন এক জায়গায় আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়, তো নূরের ফেরেশতারা পুরো মাহফিলটাকে বেষ্টন করে ফেলে, ঘিরে ফেলে। এরপরে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর তরফ থেকে খাস নূর সেখানে নাজিল হয়, যে নূরের কারণে অন্তরে দারুণ প্রশান্তি অনুভব হয়, সকলের কাছে ভালো লাগে, খুব মজা লাগে। ভাই মনে হয় কি আজকে একদম এখানে যেন জান্নাতের মধ্যে ছিলাম। মানুষ এরকম বলা বলি করে না, নাযালাত আলাইহিমুস সাকিনা। আর এই জিকিরের মজলিসের একটা নগদ বিশাল বড় আরেকটা পুরস্কার, সেটা হল যাকারাহুমুল্লাহ ফি মান ইন্দা, আল্লাহ পাক উর্ত জগতে এই জিকিরকারী বান্দাদেরকে, বান্দাদের সম্পর্কে ওখানে প্রশংসা করতে থাকেন, এরা আমার নিয়ে ব্যস্ত, আমার নিয়ে মশগুল। শুনতেছেন ভাই কি বলা, আহা হা, আশ্চর্যের বিষয়। হাদিস শরীফ যাকারাহুমুল্লাহ ফি মান ইন্দা, বান্দা জমিনে আল্লাহকে ডাকে, আল্লাহ পাক আরশে আজম ওই বান্দাকে স্মরণ করতে থাকেন, এবং বড় ফেরেশতাদের মাহফিল ডাকেন, এবং নবীদের রূহ সঞ্জীবনীকে উপস্থিত করেন। এইরকম গুরুত্বপূর্ণ একটা মাহফিলে, এইরকম ভিআইপি মাহফিলের মধ্যে মহান রব্বুল আলামিন জিকিরকারী বান্দার কথা স্মরণ করেন, তা আলোচনা করেন। অমুক অমুক বান্দা, সে আমাকে নিয়ে ব্যস্ত এখন, আমার জিকিরে মশগুল, আমার প্রশংসা করবে। শুনতেছে প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমি বলছিলাম যে জিকির এত বড় গুরুত্বপূর্ণ, এত ভারী জিনিস, যে এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন যে আনায়ান্দা জন্য আব্দি বি, আশ্চর্য হাদিস। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে আমি ওর সঙ্গে এমনই ব্যবহার করি। আনায়ান্দা জন্য আব্দি বি, আমার সম্পর্কে বান্দা যেরকম ধারণা করে আমি সেরকম ওর সঙ্গে ব্যবহার করি। কি সেটা? মোল্লা আলী কার রহমতুল্লাহ আলী মেরকা সরের মেসকাতে বলছেন যে বিল গোফরা রিজাস্তাগফারা, যে বান্দা যদি মাফ চায় মনে করে, আল্লাহ আমার মাফ করিয়ে দিচ্ছেন আমার মনে হয়, তো আল্লাহ পাক অনুযায়ী ও আমার মনে করে আমি মাফ করেছি, আজ হচ্ছে মাফ করিয়ে দিলাম ওকে। যেই বান্দা এটা মাফ চায় মনে করে, অন্তরে খেয়াল করে, আমার মাওলা আমাকে, আমি যে মাফ চাইছি না, আমার এটা বিশ্বাস হয়েছে, মাফ করে দিছে, আল্লাহ পাক ওর ধারণা মোতাকে করে মাফই করে দেন। অবিল কাবুল ইজা তাবা, আর বান্দা যখন কোন গুনাহ থেকে তওবা করে, আর ও মনে মনে ভাবে যে আমার মনে কবুল হয়ে গেছে, আল্লাহ পাক বলেন আমার বান্দা ধারণা করছে কবুল হয়ে গেছে, নিঃসন্দেহে এটা কবুল হয়ে গেছে। আল্লাহ একবার, আল্লাহ পাক বান্দার বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি এরকম একটা সুন্দর ধারণা, এই সুন্দর ধারণার আল্লাহ পাক এরকম কদর করেন এবং মূল্যায়ন করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজীব মহামলা আল্লাহ পাকের শান। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ পাকের শানের নেক ধারণা পোষণ করাও কর্তব্য। যদি কোন জাহেল এরকম কথা মনে করে আমার এত গুনাহ এত পাপ আমাকে আল্লাহ মাফ করবে এটা আমার মনে হয় না, এর পাইছে শয়তানে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এর পাইছে বড় শয়তানে, ভিআইপি শয়তানে পেয়েছে। যে আরে আল্লাহ পাক যেখানে বলতেছে ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফারা, বান্দা তোমার লালনকারী আমি পালনকারী আমি, যে যাকে পালে তার জন্য মায়া লাগে, কুত্তা পড়লে কুত্তার জন্য মায়া লাগে, বিড়াল পড়লে বিড়ালের জন্য মায়া লাগে, তোমাকে আমি পালি তো তোমার জন্য আমার মায়া লাগে না। হে বান্দা তোমাকে আমি পালি তোমার জন্য আমার বড় মায়া লাগে, তুমি অন্যায় করছো আমাকে, আমার কাছে মাফ চাও, আমি সীমাহীন ক্ষমাওয়ালা, আমি গ্যারান্টি দিলাম তুমি মাফ চাইলে আমি না করিয়ে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা এই জন্য এই কথা মনে করা আমার জন্য, আমার মতো জঘন্য পাপীকে আল্লাহ মাফ করবেন না, এটা সম্পূর্ণ মূর্খতা। কোরআন সুন্নাহর ভিতরে এরকম কোন কথা নাই, এরকম কোন শিক্ষা নাই, এটা সেরেব সম্পূর্ণ শয়তানের সবক, ইবলিসের সবক। বাজ আ আর উঞ্চে হাস্তি বাজ আ, গর কাফের গবর বুত পরস্তি বাজ আ, এই দরগাহে মা দরগাহে নাওমি দিনেজ সদবার আগার তোবা শিকাস্তি বাদা। আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, বান্দা ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, আসো আমার দিকে ফিরে আসো। তুমি যদি কাফের হয়ে গিয়ে থাকো, তুমি অগ্নি পুচক হয়ে গিয়ে থাকো, যত নষ্ট ভ্রষ্ট হয়ে গিয়ে থাকো না কেন, তুমি যদি ফিরে আসো তওবা করো, এই মুহূর্তে আমি রহমতের কোলে তোমাকে তুলব। আমার এখানে তো নৈরাশ্যের কোনো কথাই নেই, নিরাশ হওয়ার কোন প্রশ্নই উঠে না, আমি তো সকলকে ডাকতে থাকি আসো ক্ষমা নাও, আসো ক্ষমা নাও, আসো ক্ষমা নাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য ভারতের নকশবন্দিয়া তরিকার এক বুজুর্গ তিনি বলতেন, ইবলিসের ধোকার কথা আমি শুনি না, আমি কোরআন সুন্নাহ পড়ছি, আমার আল্লাহ তো ডাকতে থাকেন যে বান্দা মাফ চা আমি মাফ করে দিব, এজন্য মাই ইসি মুহসে কাবা যাওঙ্গা, শরণ কো হাত মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিড়ি কো ইউ বানাওঙ্গা, আমি আমার কালো কলুষিত জীবনটাকে নিয়ে আমার মাওলার দিকে ছুটবো, মাওলার তালা শুরু করবো, মাওলাকে ডাকতে শুরু করবো, এমন ডাকার ডাকবো, এমন কান্দার কানবো, কানতে কানতে আমার মাওলাকে আমি রাজি করি ফেলি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হাদিস আমার শুনতে খুব ইচ্ছা হয়, আহা এত গুরুত্বপূর্ণ হাদিস, লাখ কোটি মানুষের জীবনের জন্য হেদায়তের পথ খুলবে, সেটা কেন বলবো না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস একবার মহান রব্বুল আলামিনকে বলল যে ওয়াইজ্জাতিকা ইয়া রব, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা আযালু বি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, হে আল্লাহ আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ওকে নষ্ট করার জন্য জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা করতেই থাকবো, আপনার ইজ্জতের কসম করে বললাম। কে বলল এটা? ইবলিস। উত্তরে তখন তখনই মহান রব্বুল আলামিন বললেন যে ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'ই মাকানি লা আযালু আগফির লাহুম আস্তাগফিরুনি, হে ইবলিস আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার গুণাগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদের মাফ করতেই থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আগর সারি জমিন গুনাহোঁ সে ভর যাবে তো তওবা সবকো মিটা দেতি হ্যায়, জেসে বারুদ রাশি হতি হ্যায় মগর বড়ে বড়ে পাহাড়ো কো উড়া দেতি হ্যায়। আর হযরত থানভি বলেন যে আমার ভাই মুসলমান, তোমার গুনার দ্বারা পুরাটা এই পৃথিবী যদি একদম ভরপুর হয়ে গিয়ে থাকে, তারপরও যদি তুমি তওবা করো, একবার তওবার দ্বারা তোমার সব জীবনের গুণা নিশ্চিন্ন হয়ে যাবে, একবারের তওবা সমস্ত গুণাকে নিশ্চিন্ন করে দিবে, চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, একদম খতম করে দিবে। যেমন নাকি বিশাল বড় একটা পাহাড়ের গায়ে একটুখানি বারুদের বোমা নিক্ষেপ করলে পুরা পাহাড় মিসমার হয়ে যায়, তওবা এরকম আসমানি বারুদ, তুমি যখন তওবা করো এই তওবার বারুদের আঘাতে তোমার জীবনের সমস্ত গুনার পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এক হাদিসে মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায় সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু বলেন, হে আদমের সন্তান শোন, তোর গুনাহ যদি এত হয় একদম আকাশের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, এরপরে যদি তুই আমার কাছে মাফ চাইলি আমি অবশ্যই তোরে মাফ করে দিব, আমি কারো ধর ধরি না, কারো পরোয়া করি না। আল্লাহ পাক কেসা আল্লাহ পাক, শুনতেছেন তো বন্ধুরা, আল্লাহ পাক বলেন আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে জিজ্ঞেস করবো কোন কেউ আমার খালাতো হয়ে লাগে না, কোন মন্ত্রী মিনিস্টার আছে যার কাছে আমার জিজ্ঞাসা করতে হবে, আমি কোন সংসদের মেম্বার, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আল্লাহ পাক জানা জালালু আম্মানু বলেন, আমি তো আল্লাহ, আমি তো মাগুর, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার হয় না, সলাপর পরামর্শ করার দরকার হয় না, কারো মুখের দিকে তাকানোর দরকার হয় না, তুমি গুণাগার বন্দা, আমার বন্দা, তোমার ব্যাপার আমার কাছে, তুমি মাফ চাইলে আমি নিঃসন্দেহে তোমাকে মাফ করে দিব, কারো পরোয়া করব না আমি, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আমরা সকলে গুণা থেকে তওবা করবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওই হাদিস শরীফ যেটা বলতে গিয়ে ফের রয়ে গেছিল সেটা হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু এই পৃথিবীতে একদল ফেরেশতা, বিশাল ফেরেশতাদের এক বাহিনী, তারা বিশ্বময় ঘুরতে থাকেন, তালাশ করতে থাকেন জিকিরওয়ালা আউলিয়াকে। জিকিরওয়ালা, আহলা যিকর শব্দ থেকে বোঝা যায় জিকিরওয়ালা মানে যে এমন বান্দারা যারা একদমই জিকিরের উপর জীবন উৎসর্গ করে, মানে আল্লাহর উপর জীবন উৎসর্গ করে, যে কিন্তু তারা জিকিরে মশগুল এখন, শুনতেছেন প্রিয় বন্ধুরা। তো ফাইজা ওয়াজাদু মজলিসান ইয়াজকুরুন আল্লাহ, যখন তারা এমন কোন মজলিস পান যেখানে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের জিকিরে মশগুল, তখন তারা একজন আরেকজনকে ডাকাডাকি করতে থাকেন, হালুম্মা ইলা হাজাতিকুম, এ আসো, যে জিনিস খুঁজতেছিলাম এখানে পাওয়া গেছে, যদি আসো। সব ওই ফেরেশতারা ছুটে আসেন, ফায়াহুফুনহুম বিআজনিহাতিহিম, আর ওই ফেরেশতারা আইসা বিশাল বাহিনী, তারা পুরো মজলিসটাকে ওই জিকিরের মাহফিলটাকে নিজেদের নূরের পর্দারা, পরো কি বিশাল বিশাল পর, সেই নূরের ডানা তারা একদম ঘিরে ফেলেন। এরপরে তারা পর্যবেক্ষণ করতে থাকেন, উপভোগ করতে থাকেন, মজা নিতে থাকেন, কি মজা এই জিকিরের মজলিসে, যারা আল্লাহরে দেখে না আল্লাহর জন্য পাগল সব, বজনু লালার জন্য রাস্তায় বসে বসে পাগলামি করতেছে লালা, আর এর বিপরীতে এরা মাওলা মাওলা করতেছে জমিনের মধ্যে, শুনতেছেন প্রিয় বন্ধুরা। তো ফেরেশতারা ভীষণ মজা পান, উপভোগ করতে থাকেন, এরপরে মজলিস যখন খতম হয় ফেরেশতারা আল্লাহ পাকের নিকট যান, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মান ওয়ালু বলেন যে আমার বান্দাদের কেমন দেখে আসলাম, ফেরেশতারা বলে যে তারাকনাহু ওহম ইউসাব্বিহুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা ওয়াইহমাদুনাকা ওয়াইহাল্লিলুনাকা, আল্লাহ যে তাদেরকে দেখে আসলাম এই হালতে, দেখলাম কি তারা খালি আপনার গুণগানে মজগুল, আপনি বড়, আপনি পবিত্র, আপনি সুন্দর, আপনি সীমাহীন সুন্দর গুণাবলীওয়ালা, আপনি এক, আপনি একমাত্র আল্লাহ, একমাত্র মাহবুদ উপাস্য, আর কোন মাহবুদ নাই, এই সব কথাবার্তা নিয়েই তারা ব্যস্ত দেখলাম, আপনাকে নিয়ে তারা ব্যস্ত, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আর আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মশগালা আহলে দিল কা আখতার বাগে ইমা কে বাগ মানি হ্যায়, যারা খাঁটি আল্লাহ প্রেমিক তাদের কাজই হল জীবনের সব জায়গাতে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, হাতে কাজ দিলে আল্লাহ পাকের স্মরণ, শুনতেছেন প্রিয় বন্ধুরা। মরণা সঞ্চল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, হাতে কাজ করবা অন্তরটা আল্লাহর সঙ্গে মজগুল, অন্তর আল্লাহর সঙ্গে মজগুল, আল্লাহ পাক আমাদেরকে এরকম বুঝ দেন, তৌফিক দেন আমার ভাইরা, তবে এমনটা বুঝ আর তৌফিক নসিব হয় সত্য কথা আল্লাহর হুজুরের বরকতে। আল্লাহ হলাতে সুবতী উঠা বসা বরকতে এইরকম জিন্দগি আল্লাহ পাক নসিব করে দেন। শেখ সাদী রহমতুল্লাহ আলী বলেন যে আমি গোসলখানায় ঢুকলাম, একটা মাটির ঠেলা এক বন্ধু আমাকে দিলেন, দেখলাম কি মাটির ঠেলা ভীষণ খুশবুওয়ালা। আমি আশ্চর্যান্বিত হলাম যে মাটির ঠেলাতে এত খুশবু কি সে। আমি মাটির ঠেলাকে বললাম, কিরে তোমার মধ্যে মেষ্কম্বরের মতো এরকম খুশবু কেন, তুমি কি মেষ্কম্বর কি ব্যাপার? তো মাটির ঠেলা আমাকে বলল কি, আমি মেষ্ক আমর না, আমি নিছক মাটির ঠেলা, তবে কি অত্যন্ত খুশবুদার ফুলের সঙ্গে দীর্ঘদিন থাকার বরকতে আমি মাটি হওয়া সত্ত্বেও ফুলের মতো খুশবুদার হয়ে গেছি। শেখ সাদী সিরাজুল রহমতুল্লাহ এই দৃষ্টান্তের মাধ্যমে মুসলমানদেরকে সবক দিচ্ছেন যে মুসলমানরা যাদের জীবন এরকম একলাসের খুশবুওয়ালা, তাকওয়ার খুশবুওয়ালা, আল্লাহর মহব্বতের খুশবুওয়ালা, আল্লাহর জিকিরের খুশবুওয়ালা, সুন্নতের খুশবুওয়ালা, এরকম খুশবুদার আল্লাহর ওলীদের সঙ্গে উঠা বসা করবা, তাদের মতো এরকম খুশবুদার জিন্দগি তোমাদের নসিব হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, শাহাবুদ্দিন ফুল রহমতুল্লাহ যে বুজুর্গ ছিলেন যে বারো বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, তিনি বলতেন আমার ভাই মুসলমান এই সবক মনে রাখো, আম ওয়ারিসে আম মিলতা হয়, অমরুদ ওয়ারিসে অমরুদ মিলতা হয়, কাপড়ে ওয়ারিসে কাপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ারিসে আল্লাহ মিলতা হয়। আপনারা উর্দুকে একটু একটু বুঝেন না, পুরোটাই ভুলে গেছেন। হ্যাঁ, লালবাগে পুরান ঢাকার ওদিকে তো আমরা যখন লালবাগে পড়তাম তো দেখতাম যে সেহরি খাওয়ার সময় যখন হইত তো ওরা ডাকত, আবার সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেলে তখন আবার মাইকে ঘোষণা করতো মুয়াজ্জিনরা মসজিদে মসজিদে, প্রথম বলতো সেহরি সময় শেষ, পরে আবার বলতো সারি কেবল খতম হয়ে। তা আমি তো সেই ভোলার থেকে ঢাকাতে আসছি, বললাম কিরে বাংলাদেশে এরকম উর্দুতে বলে, বলেন ভাই এলাকার ঢাকুর আর ঢাকার লোকেরা উর্দু ভাষা বলার অভ্যস্ত আছে। যাই হোক, তো আল্লাহ পাক জাল্লা জালালু মানে ভালো আল্লাহর মহব্বত আমাদের সকলকে নসিব করে। আমার ভাইরা, যে বান্দা আল্লাহ পাকের জিকিরে যখন মশগুল হয় আল্লাহ পাক জাল্লা জালালু মানে ভালো কতটা খুশি হয়। আল্লাহ পাক সব দেখছেন সব জানেন, সব দেখছেন সব জানেন, কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা ওরা যে আমার নিয়ে ব্যস্ত ওরা কি আমাকে দেখছিল? ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনাকে তো দেখে নাই। আল্লাহ পাক বলেন যে ওরা যদি আমার দেখত তাহলে কেমন করত, না দেখে আমার নিয়ে এত ব্যস্ত মশগুল, আমার জন্য এত পাগল, তা আমাকে না দেখলে কেমন কেমনটা করত? ফেরেশতারা বলেন যে আল্লাহ ওরা আপনারা দেখলে তো তাহলে আপনার গুণগান আর আপনার বন্দিগি আপনার জিকির নিয়ে ব্যস্ত থাকত, আপনার জিকির আপনার গুণগান আপনার প্রশংসা নিয়েই তারা ব্যস্ত থাকতো সর্বক্ষণ, আপনার এমন পাগল হইত। তো আল্লাহ পাক খুশি হন কিন্তু কিছু বলেন না, এখনো চুপচাপ। ফের আল্লাহ পাক বলেন যে আচ্ছা যে ওরা কিছু চায় আমার কাছে, ফেরেশতারা বলেন যে ওরা বেহেশত চায় জান্নাত চায়। আল্লাহ পাক বলেন যে জান্নাত কি দেখছিল ওরা? ফেরেশতারা বলেন যে আল্লাহ জান্নাত তো দেখে নাই। তো আল্লাহ পাক বলেন জান্নাত না দেখে জান্নাত চায়, জান্নাত দেন জান্নাত দেন, জান্নাত দেখলে কেমনটা করত? ও ফেরেশতারা বলেন আল্লাহ যদি জান্নাত দেখত তাহলে খালি ওই পথে দৌড়ে দিত, যে পথে গেলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের গন্তব্যের দিকে দৌড়ে দিয়ে থাকতো খালি, আর অন্যদিকে যেত না। আল্লাহ পাক বলেন যে ওরা কোন কিছুর থেকে মুক্তি চায়? হ্যাঁ, ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন যে জাহান্নাম কি ওরা দেখছিল? তো ফেরেশতারা বলেন জাহান্নাম তো দেখে নাই। আল্লাহ পাক বলেন যে জাহান্নাম দেখলে তাহলে কেমনটা করত? ফেরেশতারা বলেন যে আল্লাহ জাহান্নাম যদি দুই চোখে একবার দেখত কশিন গেল জাহান্নামের পথে হাঁটত না, তার এই জাহান্নামের রাস্তা থেকে দূরে দিয়ে থাকত যে না এই পথে যাওয়া যাবে না। এইরকম রিপোর্ট ফেরেশতাদের জবানে যখন শুনেন আল্লাহ পাক জেলা মনে হলো খুশি হয়ে যান, এরা আমার পাগল, এরা জান্নাতে আসতে চায় আমার মহব্বতে, এরা আমার ভয়ে জাহান্নামকে ভয় করে। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন যে ফাসাদু আন্নি কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি ওদেরকে মাফ করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কাদেরকে মাফ করে দিলেন? জিকিরওয়ালা বান্দাদেরকে। এই হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, যাদের সিনাতে ইমান আছে তাদেরকে এই কথা বিশ্বাস করা জরুরি না? প্রত্যেক মুসলমানের উচিত না যে হাদিসের উপর পূর্ণ বিশ্বাস করা, আল্লাহ পাকের হাদিসের উপর বিশ্বাস করার আমাদের তৌফিক দেয় এবং এই মোতাবেক জীবনটাকে আলোকিত করার সমস্ত মুসলমানকে তৌফিক দান করে। হ্যাঁ, কোথায় গেছে আজকে মুসলমান? আল্লাহ রসুল কিছু বলেন, মুসলমান কিছু বুঝে, ইয়া আল্লাহ ইন্না লিল্লাহ। আবেগ তাড়িত বহু মুসলমান, জজবার দ্বারা তাড়িত এবং পরিচালিত বহু মুসলমান। আমার প্রিয় বন্ধুরা, লাখ কোটি জজবার চেয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এক বিন্দু শিক্ষার মর্যাদা কোটি কোটি গুণের চেয়ে বেশি। আপনার আমার জজবার কিসের মূল্য আছে যে আমি লাখ তাহাজুদ করি, লাখ আওয়াবিন করি, সারা জাহানে ওয়াজ করি, ইসলামের দিকে লোকদেরকে ডাকতে থাকি, তাই না? এজন্য আমার জজবার দাম বেশি। জজবার দাম বেশি না, সুন্নতের দাম বেশি, আল্লাহ আল্লাহ রসুলের কথার দাম বেশি, শিক্ষার দাম বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওদেরকে মাফ করে দিলাম। তখন মুসলিম শরীফে আছে যে মুসলিম শরীফের জন্য বলি ওই হাদিসের এবারতটা বাক্যটা স্পষ্ট, বেশি স্পষ্ট। তো ফেরেশতারা তখন বলেন যে আল্লাহ যে ফিহিম ফুলান আব্দুল খাত্তা ওয়া ইন্নামা মাররা ফাজালাসা, আল্লাহ আপনি তো বললেন যে আমি মাফ করে দিলাম, সবারে মাফ করে দিলেন, তো ওখানে একটু কথা রয়ে গেছে আমাদের, সেটা বলিনি। ফেরেশতারা তখন বলেছে যে ফেরেশতারা ভাবলেন যে আল্লাহ একদম মাফ করে দিলেন, যাদেরকে মাফ করছেন এরা তো সব ভালো ভালো মানুষ, আচ্ছা ভুল চুপ কিছু থাকলে আল্লাহ মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু একটা ভীষণ দুষ্ট রয়ে গেছে, ওটা আমাদের বলা হবে, এটা বলতে হবে। তা আল্লাহ পাককে বলে যে আল্লাহ ফিহিম ফুলান আব্দুল খাত্তা, খাত্তা কাসির জানবে, আর আল্লাহ ওর মধ্যে এই অমুক একটা লোক আছে, নামটা ফেরেশতারা বলে যে এই লোকটা সিরিয়াস গুনার অভ্যাস, খুব পাপিষ্ঠ, দুষ্ট, একবার ভয়ঙ্কর দুষ্ট, এবং সে কিন্তু আল্লাহ এই দলের লোকই না, ইন্নামা মাররা ফাজালাসা, সে এই দিক দিয়ে যাইতেছিল যে আল্লাহ লোকগুলোকে দেখে কিরে এখানে ওর একটু বৈশা করছে, সে তার এই কাজই না, কিন্তু তার কাজ ভিন্ন, অন্য কোন কাজে যাইতেছিল, রাস্তার মধ্যে এই ভালো লোকগুলোকে দেখে পরে ঘটনা চক্রে একটু বৈশা করছে। ফেরেশতারা মনে করছেন ইনকমপ্লিট রিপোর্ট দিছি, তো এটা একটু আল্লাহকে শোনায় দেওয়া দরকার, যাতে এর ব্যাপারটা আল্লাহ ভিন্নভাবে বিবেচনা করবেন, এ তো শয়তান, কি কথা বলছেন না? আর খাত্তা মানে ভীষণ গুণাওয়ালা, ভয়ঙ্কর দুষ্ট হইল। তো আল্লাহ পাক এই ফেরেশতাদের জবানে এই কথা শোনার পর তখন বলেন যে লাহু গফরতু, আমি ওকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ পাক ফিনিশিং যে দিলেন সেটা হল যে হুমুল কাওম লা ইসকা বিহিম জালিসুহুম, আমার এই খাস বান্দা দ্বারা এরা আমার এত বেশি প্রিয়, এত মকবুল, এত কামেল বান্দা, এদের সঙ্গে যে কেউ উঠা বসা করবে গুণাগার মুসলমান, সে জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, এতে প্রমাণিত হয় এক যে জিকির কত বড় দামি সম্পদ, কি কথা বুঝে আসে না? জিকির কি দামি সম্পদ না অল্প পয়সার সম্পদ? অনেক দামি সম্পদ, এটা কি প্রমাণিত হয় না? যেখানে আল্লাহ পাকে একদল ফেরেশতা বিশ্বময় ঘুরতে থাকেন জিকিরওয়ালা বান্দাদেরকে পাওয়ার জন্য, তাহলে জিকির কত বড় দামি সম্পদ। আবার সে জিকিরের রিপোর্ট যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক বলেন ওদেরকে আমি মাফ করে দিলাম। বোঝা গেল জিকিরের মজদি যখনই হবে ওই সময় আল্লাহ পাক আসমানে ঘোষণা করবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া যাও তোমরা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম। আবার পরের দিন জিকির করলেন, হ্যাঁ তোমরা খুব সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম, আপনার জীবন চল্লিশ বছর বয়স, 40 বছর, আর আপনি প্রতিদিন এরকম জিকির কয়েক বান্দা মিলে একসাথে করেন, আর প্রতিদিনই রব্বুল আলামিন বলতে থাকেন যে এই ফেরেশতারা সাক্ষী থাকো আমি ওরে মাফ করে দিলাম, এর মধ্যে হঠাৎ মালাকুল মউত হাজির, মৌত ফেরেশতা হাজির, যা আপনি আমার সঙ্গে চলেন, এই বন্ধা চলে গেল। কিন্তু তার জীবনের এতদিনের রিপোর্ট হল, প্রতিদিন তার আমল নামে রেকর্ড হইতে থাকছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। ফেরেশতারা সাক্ষী, এত ফেরেশতাদেরকে সাক্ষী বানায় আল্লাহ পাক মাফ করে দিলেন যাকে, এর জন্য কি জাহান্নামের ফেসলা হবে না জান্নাতের ফেসলা? এতে প্রমাণিত হয় জিকির এত দামি সম্পদ, জিকির যে ধরবে জিকির তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্যই তো শাহ আব্দুল গনি ফুল কুল রহমতুল্লাহ আলী বলছিলেন, হে মুসলমান জিকির ধরো, জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয়, জিকির যে ধরবে এই জিকির তাকে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছেই ছাড়বে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে আমলের তৌফিক দান করুন।
কি আয়াত পড়ছিলাম মাওলানা?
হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালু পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেই বান্দারা ঈমান ওয়ালা তারা তো আল্লাহ পাকের জন্য ভীষণ মহব্বত ওয়ালা। প্রত্যেক ঈমান ওয়ালার ভিতরে আল্লাহর জন্য খুব মহব্বত থাকে, কিন্তু যেই পরিমাণ মহব্বত থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়, নাফরমানির পথ থেকে মুক্ত থাকা সহজ হয়, সেই রকম মহব্বত থাকা দরকার। সেই রকম মহব্বতের জন্য তিনটা কাজ করতে হবে। নম্বর এক, যে নফসের বিরুদ্ধে যুদ্ধরত থাকতে হবে। মন চাইবে সবগুলো গুনার মজা দেওয়ার জন্য, কিন্তু আমি বলবো, হে নফস, আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর কোনো কথা শুনি না, আমি তো আমার মাওলার হুকুমের অধীন চলবো, আমি তার নিয়ামত খাই, তার সীমাহীন নিয়ামতের মধ্যে আমি ডুবা। আল্লাহ কোরআন শরীফে বলেন, হে বান্দারা, এত নেয়ামত তোমাদের এক একজনের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সারাটা জীবন ভরেও যদি তোমরা হিসাব করতে থাকো যে আমার প্রতি টোটাল নেয়ামত কি পরিমাণ, কোশ্চিন কেন হিসাব মিলাইয়া দেখা সম্ভব হবে না, এত নেয়ামত তোমাদের প্রতি। সেই মহান আল্লাহর ভয়ে থাকাই আমার কর্তব্য, আমি নফসের গোলামি করবো না, আমি শয়তানের গোলামি করবো না। এই জন্য হিম্মত করে গুনাহ থেকে বাঁচার আজীবন অদম্য অব্যাহত চেষ্টা করতেই থাকতে হবে। এ হল এক বিষয়। নম্বর দুই, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা, আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীনের সঙ্গে উঠা বসা করার বরকতে আস্তে আস্তে তৌফিক বাড়তে থাকে, নেক আমলের তৌফিক বাড়তে থাকে, অন্তরের নূর বাড়তে থাকে, গুনাহ থেকে বাঁচার হিম্মত বাড়তে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই হাদিসে কুচি যেটা শুনাইলাম একটু আগে, এই হাদিসের মধ্যে আল্লাহ পাক বলছেন, হাদিসে কুচি তরফ বলছেন, আমার আউলিয়াদের সঙ্গে যারা উঠা বসা করবে, মারাত্মক দুষ্ট, উনি হাদিসে পরিষ্কার, আব্দুল খাত্তা সিরিয়ার দুষ্ট বান্দাও যদি হয়, আল্লাহ পাক তার মুক্তির ব্যবস্থা করবেনই করবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেনই করবেন। এই বান্দা সারা জীবন আমার জিকির বলা বান্দাদের সঙ্গে ছিল, আমি তাকে মাফ করে জান্নাতে নেবই দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করবার সেই পথে চলবার বুঝ এবং তৌফিক দান করেন। নম্বর তিন, সারা জীবন দোয়া করতে থাকা, আল্লাহ আমি নষ্ট, আমি গুনাগার, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন, এত বলবেন এত বলবেন, মাফ করে দেন, একলা একলা এক জায়গায় বসে থাকা, কি বলতেছেন কেউ তো জানে না, আপনি বলতেই থাকবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি গুনাগার, আল্লাহ আপনি আপনি ছাড়া কোনো মাহবুব নাই, কোনো রব নাই, কেউ নাই, আমাকে বাঁচান, এত বলা বলবেন যে অন্তর থেকে যেন আওয়াজ আসে, যা উঠতে তুমি মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, আনায়ন্দা শূন্য আপ দিবি এতটা কান্দা চাই যে আল্লাহ পাক যেন বলে যে থাম, তুই আর কান্দিস না, যা তোর মাফ করে দিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক যেন যে লালু আমার আমাদেরকে তৌফিক দান করেন। তো নির্ভুল নির্দার জীবন পথে চলার জন্য হিম্মত করি, চেষ্টা করি, একলা একটা চেষ্টা করে আগানো যায় না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকি, তাদের মজলিসে উঠা বসা করতে থাকি, আসা যাওয়া করতে থাকি, ইউহিয়া পাতে যাতে রহেঙ্গে মহাপত কা ফল আপনা পাতে রহেঙ্গে, আল্লাহর মরিদের কাছে যে আসা যাওয়া করতে থাকবে এটার ফল নিশ্চিত সে পাবেই পাবে। নম্বর তিন বলছিলাম, দোয়া করতে থাকা, দোয়া করতে থাকা, দোয়া করতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফুতিহা লাহু বাবুদ দোয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দামি সম্পদ হাতে তুলে দিয়ে গেছে, কি আশ্চর্য অতুলনীয় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দুয়ার খুলে গেছে তার জন্য আসমানের সব রহমতের দুয়ার খুলে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, হাজারো ভুল ত্রুটির মধ্যে থাকা সত্ত্বেও দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। অনেকের মনে খটকা, কাঁদতে বললেন, আমি তো কাঁদতে জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সমাধান দিয়ে গেছেন, এবকু বাইনাম তাবকু ফাতাবা কাও, তোমরা কাঁদো। মানে যে ব্যক্তি সারা জীবন কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, এই চোখের পানির বরকতে তার জাহান্নামের আগুন নিভে যাবে এবং তার জন্য জান্নাতের গেট খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন যার চোখের পানি আসে না তার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার সমাধান দিলেন এইভাবে, বাইনাম তাবকু ফাতাবা কাও, তোমার চোখের পানি দিয়ে কাঁদতে না পারলে তুমি কান্নার ভান করবে, কান্নার ভঙ্গি করবে, এই কান্নার ভান এবং ভঙ্গি দেখলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। وصلى الله على النبي الكريم. আল্লাহর বন্ধুরা শুনতেছেন কি রাত তো হয়ে গেছে না? আরে না, কি করা এখন ভাগ হ্যাঁ না? ওইটা কি বলছিলেন যে রোজ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নি? একটা হাদিস শরীফ শুনে দিই, ফির দোয়া না মাওলানা মুনির জামান, তারপরে কি দোয়া না কোনো কথা আছে? আচ্ছা ভাই, একটা হাদিস শরীফ যেটা আলহামদুলিল্লাহ আমি যেখানে আমার যাওয়া হয় আমি না ভুললে সব মাহফিলে আমি সেটা পড়ার চেষ্টা করি। বড় ভীষণ দামি মূল্যবান হাদিস, সেটা হল রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে সে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন সবগুলো মানুষের চেহারা হবে দুই প্রকার, কারোর চেহারা কালো আর কারোর চেহারা উজ্জ্বল নূরে আলোকদীপ্ত। তো যে চেহারাগুলো উজ্জ্বল হবে সব জান্নাতি, আর যে চেহারাগুলো কালো হবে সকল জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হাদিসের উপরে আমল করলে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার এটার উপর আমল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, তো তাদের চেহারা হবে কিয়ামতের দিন উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো নূরে ঝলমল করতে থাকবে। তো তাদের জন্য জান্নাতের ফসল হবে কিনা ইনশাআল্লাহ তাআলা। এই হাদিস থেকে, এই হাদিসের আলফাজ থেকে, শব্দ থেকে, বর্ণনা বাগধারা থেকে বোঝা যায় যে যেই বান্দারা 100 বার করে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তো আল্লাহ পাক উজ্জ্বল আমলের উজ্জ্বল জীবন বানানোর তাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। দোয়া করে ভাইয়ের খবর জিন দিকে কি সবসময় এরকম কেরানীগঞ্জে? এইখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকর, কেরানীগঞ্জে আমি যতবার যে কয়টা মাহফিলে আসলাম সবগুলো মাহফিলে দেখলাম মানুষজন একদম শেষ পর্যন্ত বসেই থাকে এবং এমন ভাবে শুনতে থাকে যে মনে হয় যে খুব মনোযোগ এবং খুব মজা পেতেছে। তো এইটা যত জায়গায় দেখলাম পুরো কেরানীগঞ্জে, এখানে যে বুজুর্গার দিন ছিলেন তাদের কদমের বরকত মনে হয় এটা। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ এই কেরানীগঞ্জে এখানে ছিলেন, তো জুমার মসজিদে ক্লাস এটা কোন জায়গায়, সে জুমার মসজিদে সদস্য থাকতেন শুনছিলাম। এ আল্লাহ উলির বরকতে আল্লাহ পাক এইরকম নূরানি পরিবেশ এখানে দান করছেন। মেরকাত সরে মেসকাত কিতাবের মধ্যে আছে যে শেখ আবু আলী দাকাক রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা মাররা ওয়ালিয়্যু মিন আউলিয়াইল্লাহ তাআলা বিবালদাতিন লা নালা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালদা। তিনি বলেন যে কোন আল্লাহর ওলি কোন এলাকা দিয়ে যদি যান তো আল্লাহর ওলির রুহের নূরের বরকত ওই এলাকার সব মানুষ পেয়ে যায়। এবং সেটা কি আত্মা ইউগফার আলহুম, যে আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষমার ব্যবস্থা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ। দোয়া করেন ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأدرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من غضبك ومن النار، اللهم اجعلنا هداة مهتدين. غير ضالين ولا مضلين، رب اغفر وارحم وانت خير الراحمين. الله عبد الشكر كما عبرت، الله عبد الشكر كما عبرت، الله عبد জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে অবশ্যই নাজাত দান করেন, নেক জিন্দগি আমাদের নসিব ফরমান, গুনাহমুক্ত জিন্দগি আমাদের নসিব ফরমান, আল্লাহ নেক আমলের তৌফিক আমাদেরকে খুব দান করেন, আপনার জিকিরের তৌফিক দান করেন, সুন্নতের মহব্বত সুন্নত মোতাবেক আমলে জিন্দগি করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে অকল্পনীয় বরকত আপনি সিম ফরমান, আল্লাহ আমাদের সকলের ঘরে ঘরে শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন, আফিয়ত নাজিল করেন, اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا আল্লাহ আমাদেরকে সুস্থ সুন্দর নিরাপদ জিন্দগি দান করেন, আল্লাহ আমাদের ঘরের সকলকে সুস্থ সুন্দর নিরাপদ জিন্দগি দান করেন, কামিল ঈমানের জিন্দগি নসিব করেন, আল্লাহ হালাল রিজিকের রাস্তা আমাদের জন্য প্রশস্ত করে দেন এবং খুলে দেন, আল্লাহ বরকতময় জিন্দগি আমাদেরকে দান করেন, নূর ভরা জিন্দগি আমাদেরকে দান করেন, জিকির ওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করবার, আল্লাহ এই মজলিস মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে মাফ করেন, সকলের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন, সকলের নেক আশা আপনি পুরা করে দেন, জায়েজ আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, সব বলা মুসিবত থেকে আপনি নাজাত দেন এবং হেফাজত নসিব ফরমান, দুজাহানের মালিক দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন, আল্লাহ মেহরবান মালিক আমাদেরকে নেকার দিনদার আল্লাহ বলা বানান, আমাদের সন্তানদেরকে নেকার দিনদার আল্লাহ বলা বানান, আমাদের সকল আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আল্লাহ বলা বানান, আল্লাহ আপনার উপর জীবনটাকে উৎসর্গ করার তৌফিক দান করেন, নফসের ধোকা শয়তানের ধোকা থেকে কদম কদম প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আপনার আমাদের হেফাজত করেন, আল্লাহ আপনার এক এক হুকুমকে জড়ায় ধরার অন্তর দিয়ে ভালোবাসার এবং জীবন উৎসর্গ করে সেটার উপর আমল করার তৌফিক দান করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিন্দ্য সুন্দর পবিত্র জীবনকে অনুসরণ করার তৌফিক তারা আমাদেরকে ধন্য করেন, আল্লাহ জিন্দা রাখেন তো আপনার জন্য জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আপনার বনে আফিয়তের হালতে আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন, আল্লাহ তাম কোয়ামকে আপনার রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করেন, হকের উপরে সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন, দিনের সহিহ বুঝ দান করেন আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে, আল্লাহ যত দিনের কাজ হইতেছে আপনি কবুল করেন, সমস্ত দিনের কাজের সঙ্গে যারা জড়িত সকলের ভুল ত্রুটি আপনি মাফ করেন, দিনের কাজ খেদমত মেহনত করতে গিয়ে আমাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি পয়দা হয়ে থাকে ভুল পথ এর ভিতরে আমরা জড়ায় থাকি আল্লাহ সেটার যথোপযুক্ত আপনি সুন্দর সংশোধন করে দেন, নূরানি ইসলাম এবং সংশোধন আমাদের নসিব ফরমায় দেন, ভুল থেকে বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন, বেদাত থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সব নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর সমস্ত ওলামায়ে দীন দীনের খাদেমদের জিন্দগিতে বেসুমার অকল্পনীয় রহমত বরকত দান করেন, সমস্ত মুসলমানের জিন্দগিতে রহমত বরকত দান করেন, দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান কোন দুঃখে কষ্টে আছে মুসলমানকে আল্লাহ আপনি সাহায্য করেন, শান্তি দান করেন, নির্যাতিত মুসলমানদেরকে জালিমদের হাত থেকে উদ্ধার করেন, আল্লাহ বিশেষভাবে রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ জালিমদের হাত থেকে আপনি উদ্ধার করেন, তাদেরকে নিরাপদ সুন্দর সম্মানজনক জিন্দগি আপনি দান করেন, আল্লাহ তাদের জন্য উত্তম ব্যবস্থা করে দেন, যে সংকটে তারা পড়ে আছে আল্লাহ নিজ মেহরবানিতে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এই সংকট থেকে সম্পূর্ণভাবে তাদেরকে আপনি উদ্ধার করেন, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, তামাম ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে খারাপি থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত দান করেন, অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, সমগ্র মুসলিম জাহানের উপরে সীমাহীন রহমত বরকত নাযিল করেন, মুসলমানদের আপোষের বিশৃঙ্খলা অনৈক্য আপনি দূর করে দেন, আল্লাহ চার মজাবি হক হানাফি সাফি মালিকি হাম্বলি আল্লাহ চারো মজাবকে আপনি সাহায্য করেন, চারো মজাবের অনুসারীদেরকে সাহায্য করেন, মজাবের বিরুদ্ধে যে সকল ভাইয়েরা বিভ্রান্তি ছড়ায় আল্লাহ তাদেরকে বুঝ দান করেন, মুসলমানদেরকে বিভ্রান্তি থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হকের উপর জিন্দা রাখেন, সিরাতুল মুস্তাকিমের নূরের উপর জিন্দা রাখেন, আল্লাহ আপনার বনায় আপনার কাছে আপনি ডেকে নিয়ে আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে নিজ করমে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি জরুর বিজরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।
ترجمان کابیر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان و کویتا এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQAHBD KOBITA। টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিঙ্কে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটস অ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোন প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।